This track was downloaded from fusionbd.com.
Royal Tiger Dream presents Jaha Bolibo, Sabko Bolibo. Recharge yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব। যিনি লাখো জনতার সামনে নিজের ভুল এবং অপরাধগুলো স্বীকার করবেন। জেবিএসবি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, আপনারা নিশ্চয়ই জানেন। যাহা বলিব সত্য বলিবর মঞ্চ হচ্ছে এমন একটি মঞ্চ যেখানে একজন অপরাধীকে, অপরাধী আসলে বলতে চাই না আমরা, কারণ অপরাধী একটা ব্যক্তি সত্তাকে প্রকাশ করে। কোন মানুষই আসলে সেই অর্থে অপরাধী নয় জেবিএসবির কাছে, কারণ যারা অপরাধ স্বীকার করতে আসেন নিজের বিবেক বোধের জায়গা থেকে আসেন, সেই অর্থে তিনি আমাদের কাছে একজন বিবেকবান মানুষ। তাকে আমরা সামনে এনে বলার চেষ্টা করি তার এই যে খারাপ দিকটা, সেটার পেছনের ব্যাকগ্রাউন্ডটা কি, কেন তিনি খারাপের দিকে গেলেন এবং কি খারাপ কাজটা তিনি করলেন, সেটার পরিণতি তার জীবনে কি হয়েছে, কেন করি, কারণ তাকে শুনে, তাকে দেখে, তাকে বুঝে আপনি যেন সতর্ক হতে পারেন, আপনার জীবনটা যেন অনেক বেশি সুন্দর হয়। আমরা প্রথমে এই অনুষ্ঠানের শুরুতে আর যে রাজুর কাছ থেকে জানবো কে রয়েছে আজকে আমাদের সাথে। রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কি দিয়া আমাদের আজকের অতিথি আবু বকর। আবু বকরের রয়েছে হাজারো ভালো গুণ, বিশেষ করে অন্যের সহযোগিতায় তিনি সর্বদা এগিয়ে এসেছেন। এছাড়া বন্ধুদের পাশে থেকেছেন সব সময়, ভাত মাছ তার খুব প্রিয়, আর মায়ের হাতের রান্না তার তো তুলনায় নেই। এক সময়ের জনপ্রিয় নায়ক মান্না ছিলেন তার প্রিয় নায়ক, বর্তমানে আরএফএন শুধু তার মন কেড়েছে। এছাড়াও গান শুনতে ভালোবাসেন, ব্যান্ডের গান তার ভীষণ প্রিয়, রেডিও শোনেন নিয়মিত। স্বপ্ন একটাই, নিজের পায়ে দাঁড়িয়ে মানুষের মতো মানুষ হওয়া। যে স্বপ্ন তার বুকের মাঝে তিনি লালন করছেন, সেই স্বপ্ন রেখে তিনি কেন আজ যাহা বলিব সত্য বলিব মতে, চলুন তা শুনতে চলে যাই আজকে কিটিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে আজকে আমাদের সঙ্গে রয়েছে আবু বকর। তিনি তার নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরতে যাচ্ছেন, আমরা তার কাছে যাব। তার আগে বলতে চাই বড় বড় মতো থাকছে এসএমএস পোল, থাকছে আমাদের সঙ্গে এক্সপার্ট প্যানেল থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। ফোনে প্রথমেই তাকে একটু ওয়েলকাম করতে চাই। ডক্টর তাজুল ইসলাম, আরো একবার সপ্তাহ ঘুরে আপনার মুখোমুখি হচ্ছি। ডক্টর তাজুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, অনেক অনেক ধন্যবাদ, আশা করছি আপনার মতামত আমরা অনুষ্ঠানের শেষে গিয়ে পাবো এবং আপনি পুরো অনুষ্ঠানটা শুনবেন। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আপনি চাইলে আমাদের এখানে এসএমএস করতে পারেন, মতামত জানাতে পারেন এবং অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, আসার জন্য, কনফেস করার জন্য আপনি চাইলে আমাদেরকে এসএমএস করতে পারেন। এসএমএস এর নিয়মটা আমি একটু পরেই বলে দেবো। একই সাথে আমাদের অতিথি যিনি আছেন তাকে দেখার জন্য আমাদের ফেসবুকে চলে আসতে পারেন, ফেসবুকের অ্যাড্রেসটিও আমি একটু পরেই বলে দিচ্ছি। তবে সবার আগে আবু বকর, আপনাকে আমি যে প্রশ্নটি করতে চাই, মূলত খুব বেশি বিবেক জাগ্রত না হলে এরকম লাখ লাখ মানুষের সামনে নিজের ভুল এবং অপরাধগুলো স্বীকার করা যায় না। আপনার এই বিবেকটা জাগানোর কাজ কে করেছে?
বিবেকটা জাগানোর কাজ করেছে আমি রেডিও আগের থেকে শুনি, সেখান থেকে শুনে আছি না আমার কি মনের মধ্যে আর কি দেখতো, রাত্রেবেলা শুনতাম, এক রাতবেলা শুয়ে শুয়ে শুনতাম, তখন থেকে আমার মাথায় ব্যান্ডে কাজ করলো যে না আমি যে কাজটি করছি সবই ভূত, আমি যা সবার কাছে বলে দিই সবাই এর থেকে সাবধান হয়ে যায়, না আমি এই কাজ ছেড়ে দিতে পারি, আমি ভালো দিকে এগিয়ে যেতে পারি।
তার মানে আপনার এই অনুষ্ঠানটাই আমাদের এই যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটা শুনে আপনার ভিতরে বদলে গেছে। প্রিয় শ্রোতা, এই ব্যাপারটি এখন যাহা বলিব সত্য বলিবতে খুব কমন। আমি এখানে আপনাদের একটু সময় নিচ্ছি, আমরা যখন অনুষ্ঠানটা শুরু করি আমরা কিন্তু শততম পর্ব পার করে এসেছি, তখন আমরা একটা কথাই বলতাম যে একজন মানুষও যদি সচেতন হয় এই অনুষ্ঠানটি শুনে তাহলেই আমাদের যাহা বলিব সত্য বলিব সাকসেস। আজকে যারা এই অনুষ্ঠানে কনফেস করতে আসেন তাদের প্রায় শতভাগই আমরা বলতে পারি এই অনুষ্ঠানটির দ্বারা ইন্সপায়ার এবং তারা তাদের বিবেক বোধকে জাগ্রত করেছেন, তারা ভুল পথ থেকে সরে এসেছেন। আমরা শুরু করতে চাই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। জি আপনি শুরু করুন, আমরা একবার ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করি।
যখন আমি ক্লাস ফাইভে করি, তারপর ফাইভে তো পরীক্ষা দিই নাই, লাস্টের বছর পরীক্ষা দিতে পারি নাই।
আচ্ছা আমি একটু জানতে চাই আপনার কাছে, ফাইভ থেকে আমি ফিরবো, আপনি কোথায়
জন্মেছেন? জন্মেছি আমি মুন্সিগঞ্জ।
আচ্ছা মুন্সিগঞ্জে আপনি জন্মেছেন, আপনার বাবা কি করতেন?
আমার বাবা কি দোকানদারি করতো, তার মুদি দোকান ছিল, তিনি দোকানদারি করতো।
দোকানদারি করতো, কয় ভাই বোন ছিলেন আপনার?
আমার তিন ভাই তিন বোন।
আপনি কি আপনার সবার বড়?
সবার ছোট।
সবার ছোট আপনি, ওকে। আপনার বাবা মুদির দোকানদার ছিলেন, আপনারা তিন ভাই তিন বোন মানে ছয় ভাই বোন এবং আপনি হচ্ছেন সবার ছোট। আপনি ক্লাস ফাইভের কথা বলছিলেন?
জি
জি বলুন। তারপর
আমি ক্লাস ফাইভে পড়ি, তখন আমি বছর পরীক্ষা দিই নাই, যে কোনো একটা কারণে স্যারের সাথে তর্কাতর্কি হয়ে যায়, স্যারের সাথে যে কোনো একটা
কি বিষয় আমরা একটু জানতে চাই কি বিষয়টা। তারপরে
বিষয়টা ছিল তখন আমি আর কি সবাই খেলতাছি মাঠের মধ্যে, খেলার সময় তো একটা মেয়ে জোর করে যাচ্ছে, আমি হাঁটতাছি, তো যে কোনো মানুষের হাঁটার সময় তো আর হাত না লাগে হাঁটতে পারে না, হাত লাগে হাঁটতাছি, তো একটা মেয়ে বন্যাটা আমার হাতের সাথে তাই যাই সে বসতো, তাই সে বলার পরে আর সবাই বলতেছে যে না এটা কান্দে নাই গা, এটা হাত বাতাসে ভিজে গেছে, বাতাস ছিল তো বাতাস ভিজেছে। ওনার বান্ধবীরা বলতেছে, আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড যা আছে সবাই বলতেছে, তো সাহেবের কাছে উনি বিচার দিছে যে না আমি যোগিয়া টান দিছি। তো বলার পর আমি বলতেছি জিনা স্যার আমি এতজন মানুষ, আমাদের স্টুডেন্ট ছিল পঞ্চাশ জন, যিনি সবার কাছে জিজ্ঞেস করেন যে না আমি এই কাজটা করেছি নাকি, সবাই বলতেছে যে না উনি এই কাজটা করে নাই, যেটা বাতাসে আসছে। তো স্যার আমার কথা শোনে না, কারোর কথা শোনে না, ওই মেয়েটি বলছে ওনার কথা শুনেই উনি আসে আমাকে আর কি মারধর করে। তো মারধর করার পরে তখন যখন তিন চারটা বেদা বাড়ি মারে, তো আমার যে এলাকার সাথে স্কুল, আমার বাড়ির সাথে স্কুল মধ্যে সব ঘরের থেকে বাইরে, কারণ স্কুলের থেকে সামনে থেকে আমাকে আর কি মারলে মাথা গরম হয়ে যেত, মাথা রক্ত গরম ছিল ছোটকাল থেকেই। তো যখন আমাকে মারলো তো আমি জিত করে বললাম তিনটা, তো স্কুলে বললাম আমি একটা ওনাকে গালি দিয়া ওনার হাত থেকে ব্যাগটা নিয়ে ওনাকে দু তিনটা বাড়ি মারলাম, বাড়ি মারা বললাম যে না আমি আসলে স্কুলে আসবো না, এটি বলে আমি কারণ অন্যায় করি নাই। তারপর অন্যায়ের কাছে আমাকে বলছে যে না তুমি অন্যায় করছো, এতজন মানুষ সাক্ষী দিচ্ছে তাদের কথা আমি শুনে না, তো সেই জন্য আমি স্কুল ছেড়ে দিলাম। স্কুল ছেড়ে দেওয়ার পরে যখন আমি কিছুদিনের মতো বেকার ছিলাম, ছয় মাসের মতো,
আমি একটু জানতে চাই যে স্কুল ছেড়ে দিলেন আপনার বাড়িতে এসে তো আপনি কি বললেন তখন? স্কুলে আপনি যাবেন না, আপনার
বাড়িতে বাড়িতে এসে বললাম যে না আমি আর স্কুলে যাবো না, বলতে কি করবি? আমি বললাম যে না আমি কিছু করবো না, আবারও তো আমি বাড়িতে কিছুদিন থাকি, পরে দেখা যায় কি করি। তখন আর কোনো চিন্তা ভাবনা ছিল না, যে আমার ভাইয়ের আর কি যে রেডিমেড কারখানা ছিল যেখানে জামা কাপড় ছিলাম হয় বাইরে, ওখানে লোকজনরা কাজকর্ম করাইতাম এমনি কিছুদিন যায়, তো বাইরে কারখানা ছেড়ে দিয়ে আবার নারায়ণগঞ্জে চলে আসে দেশের থেকে, তারপর আমি ছয় মাসের মতো বেকার ছিলাম। তারপর ওখান থেকে হঠাৎ করে বাইরে আর কি যেখানে কারখানা ছিল মেশিন মেশিন নিতে আসছে দেশের থেকে নারায়ণগঞ্জে কারখানা নিয়ে যাবে।
আচ্ছা
তো তখন আমি ওই ভ্যান গাড়ির সাথেই আমি আসা করি নারায়ণগঞ্জে, আমি নিয়ে এসে তার ওনার উনি এখানে কয়েকদিন কাজ করি, কাজ করার পরে দেখা যায় আমার বড় ভাই ওখানে থাকতো, মাঝে ভাই আমাকে নিয়ে যায় ওনার ওখানে যাই, আমাকে ওনার এক বন্ধুর সাথে নিয়ে কাজে লাগা দেয়, তো আমি ওখানে কাজ করি, তখন দেখা যায় সাপ্তাহে আমাকে দিত বিশ টাকা। তো তখন থেকে আমার একটা নেশা ছিল কি ছবি দেওয়ার নেশা,
ছবি দেখা, বাংলা ছবি,
বাংলা ছবি,
ওকে।
আমি হলে যা তখন থেকে ছবি দেখতাম, তখন টিকিট ছিল 12 টাকা থেকে, সপ্তাহে আমাকে 20 টাকা দিত।
আচ্ছা
তো তখন থেকে 20 টাকা দিত, সপ্তাহে একটা ছবি দেখতাম, আর যা টাকা থাকতেন শুক্রবার দিন করতাম, এটা আমি তো মাইয়া করতাম। তেমন করতে করতে অনেকদিন যায়, যখন থেকে আমার কারখানায় যেখানে কাজ করতাম সেখানে আমার সাথে আরেকজন কারিগর ছিল, আমি ছিলাম হেল্পার, আমি সে কারিগর। তো কারিগর আমাকে বলতেছে একদিন রাত্রেবেলা দুজন শুয়ে আছি ওই বাসা জানে রাত্রেবেলা কাজ করছে, আমাকে বলতেছে
আমাকে একটু বলবে এটা কিসের কাজ ছিল?
এটা আর কি জামা কাপড় ছিলানো,
জামা কাপড় ছিল মানে টেইলারিং এর কাজ,
জি, যেটা ওকে বলা রেডিমেড,
রেডিমেড কাজ। ওকে ঠিক আছে, এখানে আপনি কি করতেন?
এখানে আর কি আমি সিলাইতাম, দেখা দিতে ওস্তাদ ছিল, তুমি দেখা
দিতে হেল্পারি করতেন। তারপরে
তো ওখানে ছেলেটা আমাকে একদিন বলতেছে রাত্রিবেলা আসলো, তো আমাকে বলতেছে আপনি সিগারেট খান, আমি বললাম যে না সিগারেট খাই না, কয় আমিও তো খাই না, তো আজকে দেখি আসেন আমার দুজনে খাই, সবাই খায় তো আমার দেখি। তো আমাকে এই কথা বললা রাত্রিবেলা, তখন দুইটা বাজে, কাজের থেকে নাই মা নারায়ণ গেট দিকে দুই নাম্বার গেট, সেখানে আইসি আর রাস্তার মধ্যে বহু চিপার মধ্যে খাওয়া দুজনে দুটো সিগারেট কিনে আইসি, তারপর তখন সিগারেট খেলে আবার দেখা অনেক কিছু খাইতে দিত। এই কারিগর যেহেতু আমার ওস্তাদ দেখতে গেলে ওস্তাদের মতোই, তো ওর কাছে টাকা পয়সা তুই যা সাত টাকা কামাইতো, হাজার টাকা বারোশো দুই হাজার টাকা কামাইতো, তুই আমাকে খরচ করে খাওয়াইতো, তো সিগারেট খাওয়াইতো, তারপর আবার সিগারেট খেয়ে আসার পর যদি আবার কেউ গন্ধ পায় সেজন্য আবার লবের চকলেট চকলেট খাইলে তারপর আসতাম চলে এসিতাম। কিন্তু ওখান থেকে আস্তে আস্তে খাওয়া শুরু হইলো, যখন সিগারেট খাইতাম সাপ্তাহে যখন ওস্তাদের সাথে কাজ করি তো মাঝে মধ্যে সিগারেট ওইটা বেশি বাইরে গেল গা, তো ওই আমার ওখান থেকে কাজ থেকে দিল, তখন আর কি ধরতে গেলাম নিয়ে থেকে গেলাম, তো সাপ্তাহে বিশ টাকা একটা বারো টাকা ছবি দেখতে এগো, তাহলে টিকেটের দাম বাড়া দিল ষোলো টাকা, তো এখন থাকে চার টাকা, চার টাকাটা কি করবো, সিগারেট তো হয় না প্রতিদিন, চার টাকা সিগারেট খেতে গেলে পাঁচ টাকা লাগে। তো আমি রাত্রে রাত্রে যাই যখন কাজ শেষ হতো, তারপর আবার অন্য জায়গায় গিয়ে কাজ করতাম, অন্য জায়গায় যে হেল্পারি করে দিতাম, ইকেলা দিতাম, যে আর দিত সাত টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা দিত, আমি দেখতাম অস্তলে এখানে কাম করে খাওয়া দাওয়া সাত টাকা বিশ টাকা দেয়, তো অন্য জায়গায় কাজ করলাম পঞ্চাশ টাকা পাই, তো রাত্রে রাত্রে কাজ করে দিতাম, আর বৃহস্পতিবার দিন সারা রাত কাজ করতাম, শুক্রবার দিন বন্ধ, দেখা যায় আমাকে টাকা দিয়ে দিত, সেই টাকা আমি করতাম করতাম শুক্রবার দিন, তেমন দিন গেছে দুইটা তিনটা ছবিও দেখছি, ভালো লাগছে ছবি আইসে ভালো ভালো দেখতাম, দোনা সেবা করার পর থেকে এই বছর খানিক পরে যখন আমি ওখান থেকে বাইরে যাই, তো একদিন
ওই
কারখানা থেকে আমার ভাই আর কি আমাকে নিয়ে যায়, না কারণ ছিল আমার যে কাজের মধ্যে অনেক চালু ছিলাম, চালুর জন্য আমাকে সবাই আর কি পছন্দ করতো, তো তখন থেকে আমি আর কি ওখান থেকে ভাই আমাকে নিয়ে যায়, ওনার আমার মামা লাগে সম্পর্কে, মামা ওখানে নিয়ে কাজে লাগাই
দেয়,
মামা তখন আমাকে আটশো টাকা বেতন দিত, আটশো টাকা বেতন দিত, আটশো টাকা বাইরে নিয়ে বাড়িতে দিয়ে দিত, তো তখন আর কি ক্রিকেটের মধ্যে চলতাম করতাম, তো চাস্ত ভাই ওখানে যখন কাজ করি আমার কারখানায় চাস্ত ভাই, সেখানে আমার ভাই ম্যানেজারি করে, তো সেখানে কাজ করার পর চাস্ত ভাই বলতেছে যে না তোমার আর এক বছর করতে পারবো, ওইখানে এক বছর করছি, এক বছরের মধ্যে আমি তিনজন ওস্তাদ পাল্টাইছি, তারপরে আমাকে বললো যে না তোমার এখানে আর এক বছর করতে পারবো, আমি বললাম যে না ভাই আমি এখন থেকে আর কারিগরি করবো, আমি আর হেল্পারি করবো না, আমি সব কাজ জানি, তো চাস্ত ভাই বলতেছে যে না তুই সব কাজ জানোস না, তোর আরো কাজ করতে হবো, তেমনি তুই জোগাল্লো হাসি করছিস, আমি ভাই যোগাল্লো কোন ওস্তাদ কোন সঙ্গীত কি শিখায় না, যে কোনটি আমি থাকতেছি দেখতেছি কোনো সময় দেখি না যে কাজটা শিখাইছে, এটা নিজের গতিতে শিখে লওয়া যায়, তো আপনি আমাকে বেশি না হলে আপনি আমাকে টেস্ট করে দেখতে পারেন, আপনি যদি রাখেন মাঝখানে যদি আমি পারি তাহলে তো রাখবেন, না পারলে তো রাখবেন না, তো উনি বললো যে না এক বছর এসে আর এক বছর থাক, আমি বললাম যে না মানুষের আসে এক বছরে শিক্ষা যায়, দেড় মাসে শিক্ষা যায়, দুই মাসে শিক্ষা যায় না, আমি দুই বছর করলাম, তারপর আপনি বলতেন না এক বছর যে না তাহলে আমি আর কাজ করবো না, তো ওনার সাথে তকাতে কিন্তু বাইরে হয়ে গেল, বাইরে যাবো আমি আরেক জায়গায় যা কাজটা কাজে লাগি, তো সেখানে একজন পরিচিত লোক ছিল মাস্টার, আরেকজন কারিগর ছিল আমাদের দেশে, মাস্টার বাবা আমাদের হিসেবে সম্পর্কে বিয়ে লাগে, তো উনি বললো যে কাজ করবো ভালো কথা করো, আমার এখান থেকে মেন সমস্যা তো জোগালের, তো জোগালটা আমি শিখে দিবো, তুমি কিন্তু জোগালো দেবো, তুমি মাল ধরতে এলে আমি তোমায় শিখে দেবো, অন্য কারিগরের সাথে আসবা তুমি সব বুঝে দেবা, তো সেখানে কদিন কাজ কোনো করা দেখি না সম্পূর্ণ বুঝে গেছি, কাজ অনেক চালু, তো তখন থেকে অনেকে মুখে মুখে শুনতো চাস্তো বেড়া কি না ওই তো অনেক চালু কারিগর, আমার এতে নামকাম ছিল অনেক চালু ছিলাম, ওস্তাদও যেমন চালু ছিল আমিও সেমন চালু ছিলাম, সেজন্য আমাকে সবাই দাম দিতেন যে কারিগরের মধ্যে, তো ওখানে কাজ করার মধ্যে একজন ছিল আমাদের দেশেরই সম্পর্কে ভাতিকা লাগে আমার এলাকার পাশের এলাকা, তো আর কি না সেবানি করতো রাজা গুজা খাইতো, তো ওর সাথে আমি একদিন যে গেছি শুক্রবার দিন, তো লঞ্চে বৈশা বসে আমাদের এই নারায়ণ গিয়ে পাঁচ নম্বর ঘাট, সেই লঞ্চ ঘাটে বৈশা বসে একদিন যে আমাকে বলতেছে ধরা এই আর কি স্টেজ বানাই দিছে, আমাকে বলতেছে কিন্তু এটা খা, তুই আমাকে ধরা কিন্তু প্রথম যখন খাই কাজ প্রতিদিন আনলে না খাওয়াইতো, অনেক পর কদিন পরে দেখি যে না অতটা ভালোই লাগে খাইলে রাইতে ওরা ঘুমায়, তো প্রতি শুক্রবার দিন এনতে যেতাম কোনো ঘুরতে ছবিও দেখতাম এখানটা খাইতাম, তখন তো একটা ধান্দারি ছিল যে না সাতটা আমার এতটা লাগবো, কাম করতাম অনেক একটা ইনকাম করতাম, আগে একটা ছিলাম বন্ধু বান্ধবের গ্রুপ ছিল, একটা প্রতিবেশী বাড়ি খরচার টাকা লইতো, টাকা লওয়ার পর সবাই জানতাম বেশি আমি টাকা দিব, টাকা চিপার মধ্যে খাড়া থাকতাম, সবাই টাকা লাইতো দেওয়া যায়, কোনো পরিচিত অপরিচিত লোক থাকবে তাকে আর কি ধরতো, আমি ধরতাম না আমার লগের যেগুলো আসলো বন্ধু বান্ধব তারা ধরতো, আমি তাহলে খাড়া খেলা দেখতাম।
কি হতো, আপনি কিভাবে এই ব্যাপারটার সাথে যুক্ত হলেন আমি একটু বিস্তারিত জানতে চাই।
আমি জানলাম যে ওদের সাথে যখন থেকে নেশা করি তখন ওরা আমি নেশার টাকা জোগাড় কি পাবো, আমি জিজ্ঞেস করলাম কিন্তু তোরা তো আমার মতো তোরা এত টাকা পাস করি বলতে আসলে আমার লোক একদিন দেখাবো, আমি ওর সাথে গেছি বিশ করে দিন আজকে তো সবার খরচের টাকা দিবো, আমার খরচের টেলে আনছি আমাকে তাকে আগে আগে দিয়ে দিচ্ছে সন্ধ্যাবেলা দিয়ে দিত। তো যা খারাপ গেছি চিপার মধ্যে তো গলি আছে গলির চিপার, তো সেখানে খারাপ থাকার পর দেখি লোকজন আইতেছে, হঠাৎ করে অনেকক্ষণ পর একটা লোক আসে, তো অনেকে সেলুনে যায়, সামনে সেলুনের দোকান আছে, ও চিপাটা পার হয়ে তাহলে সেলুনের দোকান যাইতে হয়, তো যাইতে দেই নচিনা লোক পাইছে বা আনার পর ওকে দোষ পে বলতেছে যে আসে দে নালে তো একবার গলা লাগে, এই কথা বলার পর চাকু ঠেকাইছে ইয়ের মধ্যে থেকে ওর কাছে আসলো 800 টাকা, 800 টাকা রেখে গেছে, রেখে ওকে 100 টাকা দিচ্ছে তুমি দুই দেখ যা, আর তো কেউ কাছে বলবি না কিছু, নাম তো চিনা জানা লোক কথা বললে ওকে পাঠাই দিচ্ছে 700 টাকা, তখন মানুষ ছিল আবার 4 জন আমাকে নিয়ে 5 জন, আমাকে 50 টাকা দিয়ে দিল আর বাকি টাকা বাদ টাকা নিয়ে গেল। আমি দেখলাম যে না ধারায় বেশি খাওয়া থাকলেও তো টাকা পাওয়া যায়, তাই আমি ওদের সাথে খাওয়া থাকি, আমি যদি কাজ সামনে ফেস নাও হই দূরে থাকলেও আমার 50 টাকা শুধু যা দেয় সাপ্তাহে দাদা হয়ে যাবে।
এই ব্যাপারগুলো আপনি করতেন, আপনার ফ্যামিলিতে ব্যাপারগুলো কি কেউ জানতো? প্রিয় শ্রোতা, আমরা একটা বিরতির শব্দ শুনতে পেলাম, এই মুহূর্তে আমরা ছোট্ট একটা বিরতি যেতে চাই। আপনারা সবাই শুনছেন এবিসি রেডিওতে রয়্যাল টাইগার ড্রয়িং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবং আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আজকে এখানে আবু বকর সিদ্দিক তার জীবনের অপ্রিয় সত্যগুলো অপরাধগুলো আপনাদের সামনে কনফেস করছে। আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার, সাউন্ডে রয়েছে মঞ্জু এবং আরজে রাজীব। আমরা 3 মিনিট পর আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রয়িং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। Royal Tiger Drink presents Jaha Bolibo, Sapto Bolibo, Recharge Yourself. 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। আপনার সঙ্গে এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমার সঙ্গে রয়েছে আজকে আবু বকর সিদ্দিক, JBSB-র মঞ্চে তার জীবনের সমস্ত অপ্রিয় সত্য নিয়ে আমরা তার কাছে ফিরতে চাই এবং আপনাকে আহ্বান জানাচ্ছি, যদি আপনি মনে করেন আপনার ভুলগুলো নিয়ে লাখো মানুষের সামনে কনফেস করবেন, সেটা চাই ছদ্মনামে হোক বা ভিন্ন কোনো নামে হোক, নিজের পরিচয় গোপন করে হোক, আপনি বলতে চান এই কারণে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, এবং আপনার ভিতরে এখনো বিবেক জেগে আছে এই অর্থে যে আপনার মতো করে আরেকটি সন্তানের জীবন নষ্ট হয়ে যেতে পারে, সেই অর্থে আপনি আপনার ভুলগুলো লাখো মানুষের সামনে বলতে চান যাতে করে ওই সন্তানটি ভুল পথে পা না বাড়ায়, তাহলে আপনি আসতে পারেন আমাদের এই মঞ্চে। আমাদের এখানে আসার জন্য দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে SMS এবং আরেকটা হচ্ছে ফোন। আপনি যদি ফোন করতে চান তাহলে নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি ফোন থেকে কিছু নির্দেশনা শুনতে পাবেন, সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আর যদি আপনি আমাদেরকে SMS করতে চান তাহলে সেলফোনে লিখুন প্রথমে আমাদের স্টেশনের নাম ABC স্পেস JBSB, যেটা আমাদের অনুষ্ঠানের শর্ট কোড, স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমি আবারও বলছি প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। ওকে প্রিয় শ্রোতা, আমরা ফিরছি আবারও আবু বকরের কাছে। জি, তারপর
তখন এইভাবে এইভাবে চলতে থাকে, এটি বেশ কিছুদিন যায়। তো আমি বাড়িতে যাই, তো বাড়িতে যাওয়ার পরে আমার কেউ জানতো না যে আমি সিগারেট বিড়ি খাই বা নেশা পানি করি, তখন কেউ জানতো না। একদিন হঠাৎ করে দেখি মা ঘরে নাই, তো রাত্রেবেলা সিগারেট খাওয়াই উঠছে, তো রাত্রেবেলা ঘরের মধ্যে সিগারেটটা জ্বালাই দিছে। সিগারেটটা জ্বালা দেওয়ার পর কিছুক্ষণ পরে সিগারেটটা শেষ হওয়ার পরে দেখি আমার আম্মু এসে আসার পর চিলেতেছে, কিন্তু ভাই গর্ব হয়ে গেছে, তুমি এখানে তুই সিগারেট খাইছো কে, কই আগুন আলাই সব ঘর গড়া লাগি যদি আগুন জ্বালা যায়, এটা ওই খাচ্ছে তাপ্তা দিব, আমি তো অস্বীকার করতে দিন না, আমি সিগারেট খাই নাই, তুমি বিশ্বাস না হলে দেখো তুমি বিচ্ছা দেওয়া আগুন তোমায় গাই নাই, আমি সিগারেট খাই নাই, তো রাত্রিবেলা ধনকা ধমন করে শুয়ে থাকে। তো শুয়ে থাকার পর তারপর দিন থেকে আমার আর কি আমাদের এলাকার বড় ভাই যারা আমার বড় ভাই তাদের কাছে বিচার দেয়।
কি বিচার দেখে?
আমার
আপনার সম্পর্কে
জি বলে জিনিসের দিকে সিগারেট খায় তো পিছিয়ে টাক রাখি প্রতিদিন রাত্রেবেলা আর একটু চেক করি।
মানে আপনার বড় ভাই কেটে বলে?
জি আপনার বড় ভাই না এলাকার বড় ভাই।
এলাকার বড় ভাই কেন বললো?
বলছে যে না অন্যদেরকে আমি যদি ধরাই সিগারেটটা ছেড়ে দিই ওনারা আর কি আমাদের এলাকায় গাছের ডাক্তারটা আছে, ডাক্তারের সঙ্গে কোনো লোকজন নাই, বৈশাখ তো বলতেছে কি তোর বিশটা থেকে আছে আমি কে তিনটা সিগারেট নেয়, আমি বললাম সিগারেট খাবেন আপনারা আমি এনে দিব, আজকে একটা চান্স তুই আমগুলা খাইতে পারবি, কিন্তু যদি আমগুলা খাস কে তো কইতে পারবি না, আজকে খাবি এগুলা খাইতে পারবি না। আমি দিন আমার দিন বড় বেলা কইছে সাহস মনে সাহস পেলাম তো খাই, এগুলো আছে যখন মায়ের বিশ্বাস দিছে তো ওনাদের সাথে তো ওখান থেকে নাই ওখান থেকে নাইমা আমাদের এলাকায় জিনের বাগান আছে, দিনের বাগানে ওইখানে লোকজন যাইতো কম, তো সেখানে বসে আমি সিগারেট ওনাদের সাথে খাই, খাওয়ার পরে একজন বলতেছে তবে আর কোনো সময় না দেয় সিগারেট খেতে আমরা সামনে খাবি না, তো ওনার লোক আরেক জিরা উনি আবার বলতেছে যে না খাইবো সমস্যা কি আমগো খাওয়াইবো খাইবো, সেই কথা বলার পরে ওখান থেকে সিগারেট খাই আইসা বললাম, বাসায় আসলাম আসার পরে বাইরে বাজার থেকে তিরমু খাই আইসি সেন্দ্রাবু পেয়ে তার দুধ মাঝে বাড়িতে আইসি উদ্যান দোকান নেই, তো আসার পর তারপর দিন থেকে বড় বেলা আমার নিজেরাই ওনারা নিজেরাই আমার ডাকটা খাওয়ায় না, আমার খাওয়ার লাগে না আমার নিজের থেকে খাওয়ার লাগে না, ওনারা আমার ডাক্তার ডাক্তার খাওয়ায়, এমনি আস্তে আস্তে সাহসটা বাড়লো ওনার দেহাতে আরেকজনের কাছে, তো তখন থেকে আর কি কাঠ খেলা পারতাম না, তো আস্তে আস্তে যখন আমি কাঠ খেলা শিখি শিখার পর বড় ভাইদের সাথে খেলতাম, আমাদের এলাকার মধ্যে সবচেয়ে ভালো ছেলে ছিলাম আমি, সবাই আর কি ভালো বলে সম্মান দিত, যে কোনো মাসে যে কোনো দিকে ডাক দিত একজনে আমার ওই বাজার থেকে এই টাইমে দাও ওই টাইমে দাও, যেভাবে ডাক দিত আমি সেভাবে যেতাম, আস্তে আস্তে আমার আম্মু আর কি এলাকার সবার কাছে আস্তে আস্তে বললো আমার যে আত্মীয় স্বজন আছে তার যারা আমাকে ভালো জানতো খুব,
আপনার মা এলাকার সবাইকে বলছে আমি একটা জিনিস একটু জানতে চাইবো যে আপনার পরিবারের মধ্যে কেউ কি আপনাকে শাসন করার মতো ছিল না আপনার ফ্যামিলিতে?
আমার ফ্যামিলিতে ছিল আমার আম্মু আর তিনি আর কি মানুষের কাছে বলে দিত,
আপনার বাবাকে বললে তো হতো, আপনার বাবা তো আপনাকে শাসন করতো
না, আমার বাবা আমাকে শাসন করতো না,
আপনার বড় ভাই?
বড় ভাই করতো, বড় ভাই কি পরে যখন দেখে আমাকে ই করতো অনেক পরে করছে বড়দের কাছে পরে বিশ্বাস দিচ্ছে আজ মাই এলাকার অন্য অন্য লোক দিয়ে করাইতো, তেমন করতে তো সবার সাথে আস্তে আস্তে পরিচিত হয়ে যায়, তিনি সবার সাথেই খাই, তো আমাকে শাসন করতো না, উল্টো আমার যারা আমাকে সবচেয়ে ভালো জানতো তাদের কাছে আস্তে আস্তে গালা নিয়ে গেলাম, এখন সবাই জানে আমি সবচেয়ে খারাপ, যে কোনো মানুষের কেউ চায় না দিন খারাপ দিতে যাইতে, সবাই চায় ভালো দিকে আইতে, তো আমি যখন খাইতাম আমার একটা কথা দিন যখন আমি খাইতাম তখন তো আমি বহু দূর থেকে একটা খাইতাম, প্রতিদিন একটা খাইতাম আর অনেক দূরে যে খাইতাম পলায় পলায় স্কুলে তিনতলা ছাদে পিঠে আরো দূর থেকে কেউ জানতো না, আর খাওয়ার পরে অনেক কিছু খাইলে আইতাম গন্ধ পাইতো না, আমার আমি যদি সবার কাছে না বলতো তাহলে তো আমি আর এত সবার সাথে ফেস হইতাম না, এত পরিচিত হইতাম না, যে কোনো মানুষই একটা ভয় পায়, আমি ভয় পেয়ে খাইতাম যে না এলাকার বড় ভেড়া আছে, ধুবে ধুবে খাইতাম, এক দাদা সিগারেট টানলে আরেক দাদা ধোয়া বাতাসে উড়াই দিতাম, জায়গা জায়গা দিয়া কেউ জানতো না, তো এমনি তেমনি সবার কাছে বইলা দেয় বলে দেওয়ার পর দেখি আমি সবাই আমার জিগায় করে সিগারেট খাই, আমি কেউ খাই, তাই প্রত্যেকে ওখান থেকে আইসা করার পরে আস্তে আস্তে যখন বড় হইলাম বেশ কিছুদিন কাজ করতাম, কাজ করা ফাঁকা দেওয়া
যায়
তেমনি অনেকদিন যায়, যখন আস্তে আস্তে চালু আর ওই বাড়লো সবাই জানে যে না চালু কারিগর, আস্তে আস্তে বন্ধু বান্ধব বাড়লো, বাড়ার পর সব বন্ধু বান্ধব দেখি আস্তে আস্তে খারাপের দিকেই যায়, তো বেশিরভাগই দেখি যার সাথে পরিচিত হয় সে দেখি এই কাজ করে ওই কাজ করে, তো ওনার সাথে তেন তেনতে অনেকদিন যায় নেশাবানি গুলো ধরি, যখন দিন আমি একমাত্রা পর্যায়ে গেছিলাম দিন আমার সকালবেলা ঘুমাতে আমার গান জানা হইলে আর কি হতো না, নেশার জগতে এমনই গেছিলাম সকালবেলা ঘুমাতে আমার এইসব লাগতো, আগে দাগ দশ করার আগে আমার সিগারেট জ্বালাইতে হইতো, সিগারেট জ্বালানো পর আমার ওই জিনিসটা না খেলে যে ভাত খেয়ে কোনো এই মজা পেতাম না, তখন থেকে এই নেশা পানি বন্ধুদের সাথে খাই লই, খাওয়া দাওয়া করে এমনি এমনি অনেকদিন যায়। যখন এমনি আগের জায়গায় যা কাজে লাগলাম, লাগার পরে ওখানে কেউ জানে না, কিছু কারিগর ছিল, তিনি আমার দিশা দিচ্ছে, আমার মহাজনের কাছে দিশা দিচ্ছে, দিন সিদ্দিকে সিগারেট খাই, মহাজন জানতো না।
আচ্ছা এই যে আপনি সিগারেট খাচ্ছেন, তখন আপনার বয়স কত যখন আপনি সিগারেট ধরে ফেলেছেন?
তখন 13 হইব,
12-13 বছর বয়স, একেবারে কিশোর বয়স জিনিস বলে। হ্যাঁ,
তো তখন আমার
সে সময় আপনি প্রতিদিন সকালবেলা আপনি স্টিক যেটা বলছেন যে গাঁজা সেটাও আপনি খেতেন?
ওকে, তখন আমার ওই যে মহাজন ছিল তাদের কাছে বইলা দিছে গাড়ি দাদা দিন সিদ্দিক সিগারেট খায়। তো মহাজন এমনি তো বলতে পারে না, একদিন আইসা জিগায় সিদ্দিক তো শরীরটা পুরো এত সুন্দর, চেহারাটা সুন্দর, তোর ঠোঁট দুইটা কালাকে। আমি ওনাকে বললাম যে কাকা আপনি তো সুন্দর, আপনার ঠোঁট দুইটা কালাকে, আপনার পোলা বাঙে সুন্দর, তাদের ঠোঁট দুইটা কালাকে, তুমি হই না ওই গেছে না। কিন্তু আর কি সবাই সে বলতে না, উনতে আর কি বুঝাইতে আসছে। তো আমি লগে লগে উত্তর দিয়ে দেবো, তার পর কিছু বলার নেই। তো এখানে কাজ করতাম, তারই করার প্রতি বিশুদ্ধ দিন রাত্রে টেকা পাইতো, টেকা পাওয়ার পর কাঠ খেলতো, মানে জুয়া তিন কাঠ, জুয়া মেলান্দি খেলতো, তিন কাঠ খেলতো। তো ওদের সাথে বৈশা বৈশা খেলতাম, প্রায় দেওয়া যায় একদিন জিততাম, একদিন হারতাম, হারতাম খুব কম, এই জিতার সম্ভাবনা বেশি থাকতো। তো কাঠ খেলতাম এমনি এমনি, সপ্তাহে দিক দিয়ে যা পাইতাম খেলতে আমি আর কি সারা সপ্তাহে এই সব খাইতাম, নেশা পানি করতাম, ই করতাম। তো আস্তে আস্তে এমন করতে করতে বন্ধুবান্ধব বাড়ছে, সব দিক দিয়ে গিয়ে বাসে আমার প্রতি শুক্রবার দিনে সবাই মিলে যেতাম গা, গিয়ে সব খাওয়া খুব আনতাম, আনার পরে যে লস গা সেখানে বৈশা বৈশা খাইতাম, খাওয়া পর সারাদিন খাইয়া লইয়া রাত্রেবেলা আইতাম। তো হঠাৎ করে একদিন ওই যে আমাদের কারখানা ইয়ে আসলো দরজা, দরজা ফাঁকদা কি ফাঁকা ছিল, ফাঁকদা একদম রাত্রেবেলা আর কি ডান্ডাবাজ বলে যাকে, তো ডান্ডাবাজ ওইখানে রাত্রেবেলা ঘুরতো, যিনি জানতো যিনি কাঠ খেলে কে জানি বলছে, বলার পর রাত্রেবেলা দুইটার দিকে আমরা কাঠ খেলতেছি, খেলতেছি ওইখানে ডান্ডা চুকিটা দেখছি, দেখার পরে কিছু না বইলে আর কি গেছে যা। তারপরে সপ্তাহে আবার আসে, আসার পর ডাইরেক্ট দরজা তো কেটেছে, তো কাটার পর আমরা আস্তে আস্তে কাঠগুলি সবাই মিলে শুয়া এত দিন হইয়া বসি, লাইটগুলি মিলে শুয়া বসি, শুয়া পড়ার পরে আমরা দেখা যায় একদিন আগে গেট খুলছে, খোলার পরে তুলা চিল্লা চিল্লি দিন তোরা এখানে কাঠ খেলছ, চুয়া খেলছ। তখন মহাজনের কাছে বিচার দিমু, আমার টিয়া দিয়ে সব কথা বলার পরে আমরা ওই ঠাবা বললাম কে চিল্লা চিল্লি কে আইসে, তো বলতেছে সবর তোরা কাঠ খেলছ কারে বান্ডিল কো টাকা পয়সা কই, তুমি যখন উঠতো আমরা খেলতাম কাজের উঠতি, যখন একটা লই সেটা হচ্ছে কার নিচে কারখানা উঠতে কাটিং করতো। তো সে কাজের উপরে দেখলো যে না একজন আর কি টেকা লইতে ভিড় গেছে গা, ওই খুচরা টেকা উনি তুলে দিছে, ওই আর কি কাইতে হইছে পিছনটা টেকা গুলি, তো ওইটা দেখালে সে কয়ে যে টেকা তাহলে এনে কাজ খেলছ সব বার কর। তো বিচ্ছে মুছে সবার টেকা যা ভাই পাইলো তা লইয়া গেল গা, তুলে যাওয়ার পরে তো এই সপ্তাহে তো সব লইয়া গেছে গা। তো পরে সপ্তাহে চিন্তা যে না সব তো নিয়ে গেল, এখন আমার কাছে কিছুই নাই, সপ্তাহে বাতিল বিল দিন সেইটাকেও নাই। এই পরে সপ্তাহে খেলতে বসলাম, বসার পরে ওইখান দিয়ে যে দরজা ছিল বাবাকে শিক্ষা দুটা লাগাইয়া রাত্রেবেলা ওইখান দিয়ে খাতা দিছি, খাতা দিয়ে ভোট দিতে যদি না দেখা যায় তিন চারটা খাতা দিছি, যেদিকে সেদিকে জানলা ওইদিকে ফাঁকা আছে ওইদিকে লুঙ্গি দিছি, যেদিন দেখতে না পারে তো ইনকে খেলছি। খেলার পর একদিন
মানে আপনি জুয়া খেলায়
জি
অংশগ্রহণ করা শুরু করলেন,
জি
টাকা পেতেন কোথায়?
টাকা ওই যে সপ্তাহে কাজ করতাম, এই সপ্তাহে খরচ পেতাম 1500 টাকা, বাড়িতে তো দিতাম না, বাড়িতে হিসাবে মাসে দিন 1000 টাকা দিতাম, সপ্তাহে করতো 250 টাকা, 250 টাকা, তো বাকি 1250 টাকা আমার কাছে থাকতো।
ওই টাকাটা আপনি জল
দিতাম? ওই টাকার টাকা 2000 বাতি বিল দিতাম 250 টাকা, আর 3000 টাকা ওই টাকাটা আমি সারা সপ্তাহ করে এই জুয়া খেলতে আমি করতাম। তো একদিন রাত্রেবেলা আমি আর কি বাড়িতে পাঠাবো টাকা, এই কথা বললে আপনার মাঝান থেকে বেশি টাকা লইছি, 3000 টাকা নিছি। তিনবার আমি সকাল ভোরবেলা বাড়িতে চলে গেছি মুন্সিগঞ্জ, তো যাওয়ার পরে আর কি বাপে বিল দেওয়া যায় নাই, দোকান বাকি টাকা পাইতো কাজ টাকা পয়সা দেওয়া যায় নাই, বাড়িতে দাঁড়িয়ে দিয়েছি যে বাড়িতে টাকা দিয়ে 1000 টাকা দিছি, আর 2000 টাকা আমি আবার সেদিনকার রাত্রেবেলায় নারায়ণে চলে আসি। তো আসার পরে এখানে যে 2 নম্বর গেট, 2 নম্বর গেটে ওখানে নামছি, নামার পরে কারখানায় গেছি, যাবো রাত্রেবেলা খিদা লাগছে। তো যখন মেসের একটা সিস্টেম যেখানে মেসে ভাত খেতাম সিস্টেম, আমি যখন খাবো তার একবেলা আগের থেকে বলতে হইব, কারণ ওনারা রান্ধবো আমার হিসাব করে, তেমন আমার জন্য রান্ধে না একটু, আমি সেজন্য ওনাদের ফোন কে বললাম আর এক নাম্বার দিয়া, কারণ কারিগর বললাম যে ফোন কে করে দেয় কালকে আমার ভাত দিতে। তো আমি রাত্রেবেলা এসে রাত্রেটা ভাত দেন না, সকাল থেকে ভাত দিব। তো রাত্রেবেলা আমি হোটেলে গেছি খাইতে, তো হোটেলে খাইতে গেছি আনন্দ হোটেল নানাগঞ্জের মধ্যে, তো ওখান থেকে যাইতে বেশি, তো এই যেখানে এক চিপা আছে যেখানে আম ওই মানুষকে আমাদের বন্ধন করে ফিটিং দিত, সে চিপা দিয়ে যেতে হয়। তো যাওয়ার সময় একজন লোক আমাকে ধরলো, ডাক দিল তুমি গাইয়া দিকে আসো, তো আমি সামনে গেলাম, আমার চেহারা এমনই ছিল গাল কাটা, এদিক দিয়ে হাঁটছে ওদিকে দাঁত দু,
ওই লোকে
জি ওকে দেখে আমার ভয় লাগছে, বললাম কোন যাবে তাকে চিপ খেয়ে গেছে, তখন আর কি ভয় পাইতাম, বন্ধু বান্ধব এই করতো কিন্তু আমি তো দূরে থাকতাম, আমি তার সামনে কোনো সময় ফিরছে না কে এমতে ধরি না গেল, তো ওনার চেয়ারা দেখে আমার ভয় লেগে গেছে, চুপকে খাড়া গেছে, 10টা জায়গা আছে আমি কেউ আছে, আমি 10 টাকা বাড়িয়ে দিলাম, তখন আমি খুচরা ভাড়া গুলো দিয়া ওনার কাছে খুচরা টাকা ছিল 150 টাকা, আমি 2000 টাকা পুরো আনাম আছে, 150 টাকা ওনার 10 টাকা দিলাম। দেওয়ার পর বলতে কোন কারখানা কাজ করছো, কোন কারখানা কাজ করছো না? আমি কি হব তোর কত মহাজনের নাম এটা না? আমি কি হব তো যেহেতু ইনি সব পরিচয় দিতে থাকে কারখানা অনেক কারিগরের নাম করলো, মহাজনের নাম করলো, তেমন যে পরিচিত লোক হইতে পারে আস্তে আস্তে মনে সাহস হলো। তো আমি কথাবার্তি বলাবো রিক্সাও একবার না, আমি রিক্সা উঠবো না, আমি খাইতে যাবো, হ্যাঁ ওদের করে আমার কারখানা যে হইতে হবে রাত্রেবেলা গেট লাগাই দিব, গেট লাগালে আমি যাইতে পারবো না। তো এই কথা বললাম যে রিক্সা উঠ জোরকে আমার রিক্সা উঠল উঠানোর পরে আমাদের নারায়ণগঞ্জের ওদিকে নেটওয়ার্ক করতে এটাকে বলে নাটকর্তি, নাটকর্তির মধ্যে সব গাঁজা গাঁজা মদ সবই পাওয়া যায় ওখানে। তুই আমাকে নিয়ে ডাইরেক্ট রিক্সা নিয়ে গেল নাটকর্তৃবৃত্তি, কর্তৃবৃত্তির দোকানে আগে চিপার মধ্যে আটকালো, আটকাবে দেশে যা আছে যে আমি কেবল আমার 4,000 টাকা নাই, 2,000 টাকা চিপার থেকে বার গেলে ওই মানি ব্যাগ নিয়ে বার করে বার করে বলতে আছে জিঙ্গা যা আছে যে চাকু থাকা রাখছে রিক্সার পিছন দিয়ে একজন সামনে একজন, একজন আমার সাথে বসে আছে, একজন রিক্সার পিছন দাও আমার গলা ভিতরে চাকু থাকা বয়ে গেছে যা আছে বার কর। আমি বলতেছি তুমি ভাই জানিয়েছেন এটাকে আমার থেকে নেন না, এটাকে আমার খাওয়ানোর টাকা, খাওয়ানোর বিল দিয়ে নেয়, দোকান বিল দিয়ে নেয়, এগুলো যদি না দিতে পারি সামনে সপ্তাহ খরচ চলে এগুলো যখন যাবো না, আর 100 টাকা দেওয়া সম্ভব না, 2,000 টাকা সবাইকে দিতে হইব, অনেকে তালাক লেছি বেশি, তো এগুলো নয় কিছু না আসি না, সব টাকা আমার থেকে নিয়ে গেল, নিয়ে আমাকে নিয়ে এই চাকুটাকে আমার সাত নিতে সাত নেওয়া না 8 টাকা সাত দিছে, তো আমি নতুন সাতটা কিনছি, তার আগের দিন কিনা তাহলে চিন্তা গেছি বাড়িতে, তো সেই সাতটা নিয়ে গেল, ওনার গায়ে একটা সাত ছিল সেটা আমাকে পলায়নি, সাতটা থেকে এমন একটা গন্ধ হয়তো নিমেনছিলো সাত 12 মাসের দেওয়া ধোয় না, এমন একটা গন্ধ, তবে তো ব্যবসা বন্ধ শুতে গেছে, তো আমার কোমরে বেল ছিল বেলটাও দিয়ে গেছে, সাত বেল নিয়ে সেটা তো আমাকে এনতে সেন্টু গেঞ্জি কিনতে নেওয়ার সাত আমি ভিক্ষা লাগছি তুমি গন্ধ কর, আমি সেন্টু গেঞ্জি কিন্তু অবস্থায় রিক্সাটা আমার লেগে গেছে ওই পত্তি দিতে নিয়ে ওখানে ঢুকলো, যে কালা মত খাইলো খাইয়া বাড়িতে বাড়ি উল্টাল্টা কথা, তো আমি ওই পত্তি যে যে ঘরে যা খাইতো তো ওই ঘরে যে আমি বললাম যে বৌদি ওই দুজন লোক যেন ঢুকলো আর কু আর বৃত্তি দেখে খাইতে আসে, তুই অবল লগাইছে কে ওনার আগে তুই চিন্তা দিন ওদিকে আমি যেতাম ভালো যেতাম ছবি দেখতে, তো ওনার সাথে দেখতাম ওইখানে গোসল গান আছে গোসল করতে পারবে জামা কাপড় দিত, তো ওনার প্রতি সপ্তাহে আমার দেখতো প্রতি শুক্র নেমে জায়গায় যাইতাম ছবি দেখতে, এর থেকে পরিচয় গেছে অন্য বন্ধন ওরা যে অন্য খাওন খুন আনতো মত মুখ লাগলে আনতো, তো সেখান থেকে আমার পরিচিত, আমি বলতাছি দিন বোধ ওরা দুজন কু কিছু নারেন দুটো একটা স্টেপ সাত করেন না কালো ওই লোকটা কু কাছে ভিতরে তুই অবল লগালি কেন, আমি বলতাছি দিন মনে মন আমার থেকে টাকা পয়সা সব নিয়ে গেছে গা আমার খাতা করেছিস, তখন আমার বললো কি যদি ভালো চা তাহলে জায়গা ওরা টাকা পয়সা নিচ্ছে গা একটু বলা আছে এমন তো পেন চার সবই ব্যাখ্যা দিতে পারছে আর পেন যাই রাখছে আর বাকি যা আছে এগুলো ব্যাখ্যা দেবো, তো এই বললো স্যার তোর কাছে কোনো টাকা পয়সা নাই না যা আসলে ব্যাখ্যা দিচ্ছে কাছে কাছে মানি বেশ শুদ্ধ হয়ে গেছে, তো উনি আমাকে 20 টাকা দিল কিন্তু আগে কিন্তু টাকা রিক্সা লয়ে যাবি যে, তো উনি বাসার থেকে বাইরে রিক্সা লয়ে দিল উনি নিজে রিক্সা উঠে দিল যে আগে গেল নামাজ দিন লাগে, তো কারখানার সামনে এনে নামাই দিছে, রাত্রেবেলা এসে শুনছি রাত সারা রাত দিয়ে কানছি কিন্তু টাকা পয়সা মিলামু করতে গা মহাজন টাকা পরে সপ্তাহে 20 টাকা দেখি টাকা দেয় নাই, আমার চিন্তা যে না আমাকে এমনি আটকে টাকা দায়িত্ব দিল আমি তোকে আর এমনি আটকাই নাই, আটকালে আমার বন্ধু বান্ধব আটকাইছে সে টাকা যাই খাইছে কোনো মানুষের এত বড় ক্ষতি করি নাই, আমার জিনা তো বড় ক্ষতি করে দিল, তাই সারা রাত কানছি পরে সপ্তাহে মহাজন টাকা দেখি টাকা দেয় নাই গা, ওই যে আইনের টাকা সে দিয়ে দিছে 1500 টাকা লইতাম সে 1500 টাকা দিয়েছে কোনো বাড়তি টাকা দেয় নাই, এমন যাওয়ার পরে আমি চিন্তা করতেছি যে না ওই সপ্তাহে আমি বাড়িতে টাকা দিব না বাড়িতে কম টাকা দিই, তো বাড়িতে কম টাকা দিছি মতো মা চিল্লা চিল্লি দিন বাড়িতে টাকা পুরো দাস না কেন, তো বাড়িতে পুরো টাকা দিয়ে দিছি আমি দোকানটাকে আটকে রাখছি ভাত খেতাম যেখানে সেখানে আটকে রাখছি, এমন করে আর ভাত খেতাম যে আমি চিন্তা করলাম যে ভাত এক বেলা কেউ না খেয়ে দিব ওই বেলার টাকাটা দেখে দেবো এক সপ্তাহ না খেলে তো যেমন তাই মিলিয়ে দেবো,
ওকে প্রিয় শ্রোতা আমরা আরো একটা বিরতি শব্দ শুনতে পেলাম, আমরা রয়েছি ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরিতে, একজন মানুষ কিভাবে বিপথে যায় সেটার পেছনে একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকে, আমরা মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড আবিষ্কার করে ফেলেছি, ওর যে বিপথে যাওয়া সেটার পেছনে ওর যে কারণগুলো সেটা মোটামুটি পরিষ্কার, আমরা ঠিক 8:12:06 যখন ফিরবো তখন আমরা দেখবো ওর জীবনের ভয়াবহ ভুলগুলো, আপনারা যদি ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2, আমরা একই সাথে বলছি যদি আপনারা কনটেক্ট করতে চান এই অনুষ্ঠানে তাহলে আপনারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613-892-892, ফিরে আসছি ঠিক রাত 12:06। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ, 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার, মনে রেখো রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে।
রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
যেটা বলছিলেন যে আপনি কান্নাকাটি করছিলেন কিভাবে চলবেন, একটা সপ্তাহের আপনি সিদ্ধান্ত নিলেন যে একবেলা করে খাবার কম খেয়ে এটাকে মেক আপ করবেন বা কিছু একটা, তারপর
আমি একবেলা করে খাওয়া বাদ দিয়েছি। তো যে দোকান থেকে আমি বাকি খেতাম সকালবেলা নাস্তা, ভাত নাস্তা সকালবেলা 15 টাকা, এমনি দোকান থেকে বিস্কিট কিনতাম, বিস্কিট খাইতাম, সব দেখা বিস্কিট 5 টাকা, কিন্তু অন্য খাবার যেটা খাইতাম সেটা কমাই দিলাম। কমাই দেওয়ার পর আমি সকালবেলা নাস্তা না খেয়ে ওইখান থেকে খাইতাম। এক সপ্তাহ পর আর কি কম বেশি কিছু কিছু দেওয়া, সবাই কি লাই করছি, তো দোকান দিলে আর কি যা হয়েছিল তার অর্ধেক রয়েছে, অর্ধেক দিয়েছি সপ্তাহ ভাত কম খেয়া। তেমন ব্যাপার দেখা যায় আমি শুক্রবার ভাত খেতাম না, বৃহস্পতিদিন রাইতে খাইতাম না, বৃহস্পতি রাত্রে টেকা পাওয়ার পরে নানান জিনিস খাইলে বেলে ভাত খাইতে মনে চাইত না। শুক্রবার আমি বাড়িতে যেতাম বা বাইরে বাড়ি আসলে তাদের বাসায় যাইতাম, বন্ধুদের বাসায় যাইতাম, ওদিন তার খাওয়া হইতো না। তো একদিন খাওয়ানোর টাকা বেঁচে তো তাদের 60 টাকা 65 টাকা, ওদিক দেওয়া কিছু আগে যেত গাছে এনতে এক সপ্তাহে করছি। তো আমার যে বন্ধু ছিল তারা বলতো দেখতে ওদের কাছে যেরকম বললাম চিন্তা আমি এমন এমন রাত্রেবেলা এই কাজটা করবো, তারা বলতেছে যে খারাপ জায়গা, তো সেখানে আর কি অনেক কিছু হয়, তো সেখানে যারা প্রতিদিন রাত্রেবেলা আনতে ধান্দা যারা আইতো ওখানে একটা পট্টি আছে যেটাকে আর কি বলা হয় বারপট্টি,
হাওয়া পট্টি,
যেখানে আর কি মেয়েরা ওখানে ই করে তো সেখানে যে রাত্রবেলা মানুষ আইতো ধরতাম খালি বাস স্ট্যান্ড, তো বাস স্ট্যান্ডের জায়গায় জায়গায় চিপা গাছ আছে ওদিকে মানে গাছ শুয়ে দেয় নদী পারে, তো চিপা দিয়ে টান্ডা লড়ে যেতাম কখনো আমার খাড়া থাকতাম ওইখান থেকে ধরতাম ফিটিং ধরতাম। তো আস্তে আস্তে দিকটা বেশি ইয়ে হয়ে গেলাম, তো তখন টাকা পয়সা দেখতাম ইনকাম বেশি, আমি গাছ কামাও করতাম এখান থেকে ধান্দাও করতাম সপ্তাহ বেলা শুক্রবার দিন একবার এটা সব পাইয়া কি নানান মেশা মেশা করে যাইতাম। তেমন করতে একদিন শুক্রবার দিন ছবি দেখতে যেতে বলছি, তো যাওয়ার সময় এটা পত্রিকা ইয়ের মধ্যে পোস্টার ছাপাইছে যে একটা মেয়ে হারানো গেছে। তো আমি ছবি দেখতে যাচ্ছি যে আরো 2 ঘন্টা বাকি, 3টা শুরু দেখুন এখন বাজে 1টা, 1টা বাজে আমি গেছি কিন্তু আগে যাওয়া যদি গাড়ির জ্যাম থাকে যাইতে না পারি আগে গেছি, তো যাবো আমি ছবি দেখতে যাবো এর মধ্যে আমি দিই পত্রিকা বলতে এটা লেখা। তো লেখা দেওয়ার পর আমি চিন্তা করলাম থাক দেই গঠন দিচ্ছি একদিন মেয়েটাকে পাইনি, দিন পুরস্কার লেখা আছে দিন পুরস্কার যা আছে তাই দেওয়া হয়েছে অনেক বড় লোকে নিয়ে। তো আমি এমনকি ঘুরতে 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 অনেকক্ষণ ঘুরি, যে আমাদের ওখানে নারায়ণের মাছ দেয় ওখানে শ্মশানঘাট, তো সেই দেবা কবরস্থান আছে মাঝজন কবরস্থান শ্মশানঘাটে গেছে দিই কবরস্থান, তো সেখানে গেছি সেখান থেকে বাইরেছির মধ্যে দেয় আর কি আমাদের দাঁড়া দেয় কান্তা সাথে নিয়ে আমি দেখা পরে চিন্তা করলাম মেয়েটা কান্তাকে জিজ্ঞেসি সামনে গেছি দেখুন চেহারাটা ঘুরে দিকে তাকাইতে গেছি দেখেছি আমি পোস্টার লোকের চেহারা দিই সে মেয়েকে
আমার
নিজের কাছে মনে হতো যে আমি এটা কি দেখলাম, না এটা তো বাস্তব হওয়ার কোন প্রশ্নই আসে না, মেয়েটা আর কি ওদিকটা চিন্ত না, ওইখানে ওদের বাড়ি ঠিক আছে 8তলা বাড়ি আছে মাঝজাল ওখানে কোথায় আছে আপনি বলেন আমি ওখানে আসবো। আমি ফোন দেওয়ার পর বললাম যে অমুক অমুক জায়গায় আপনি আসেন। আমি সেনাকে ফোন দিতে বললাম আপনার ডাবে অমুক জায়গায় একটা ঠিকানা দিলাম, একটা দোকানের নাম বললাম, যিনি দোকানের সামনে আসেন। তাহলে ফোন নাম্বার
মেয়েটার সঙ্গে আপনি কথা বলেছেন
কি না? ওই তো কান্ত আছে, তা আমি ওনাকে বললাম চুপ থাকো। আমি ওকে
ওখানে কাটছে, মেয়েটা বয়স হবে,
মেয়েটা বয়স 7 বছর,
7 বছর মাত্র।
আমি আর কি চিন্তা করলাম যে বেশি কথা বলতে গেলে কেউ আইসা দেখালায় দেখালে হ্যাঁ তো লেগে বোগা টাকা পয়সা দাবি করবো, এই করবো লেখা আছে যে আসে তাই দিব। আমি সে চিন্তা করবা যে মেয়েটাকে একটা চিপস কিনে দিলাম, অন্য কারো থেকে চিপস এনে ওই দোকানের সামনে খাওয়া দিচ্ছে, ওই দোকান বন্ধ, অন্য দোকান টানলাম চিপস আর নেনে গিয়ে উনি খাওয়া দাওয়া। ওনাকে বললাম 10 মিনিট পরে, ওনাদের বাড়ির পাশে মাছ যাবে ওনাদের বাড়ি, তাই ওনাদের 10 মিনিট পরে গাড়ি লিয়ে আইসে আসা গো কান্দা গাড়ি গেল। আর মায়ের লিয়া গাড়ি তুটলো, আর যে একটা বড় বোন ছিল সে আমাকে আর কি টাইনা পোলকে নিয়ে গাড়িতে বসালো। ওনাদের বাড়িতে গেলাম, যাবো বলতেছে কান্দাছে ই করতেছে, পর মেয়েদের পাইয়া প্রথম পর খুশি আধা ঘন্টার মধ্যে বসে আসছি কান্দা
গাড়ি।
ওদের এমনিতে থাকে ইটালি, পুরো ফ্যামিলি ইটালি থাকে, দুই বোন দুই ভাই
আধা
ঘন্টা পরে কান্দাগাড়ি শেষ হওয়ার পর বাপমা বলতেছে, বাবা ছিল আর মা ছিল আর বোন, তো বলতেছে তুমি কি চাও? আমি বললাম কি না আমি তো কিছু চাই না, মেয়ে পাইছেন এটা আমি খুশি। তো বলতেছে যে না এটা বললে হবে না, তুমি কি চাও কো, জীবনে কি চাও? তো তখন আমারও তেমন ইয়ে আসলো না, যেন অন্যদিকে আন্দাজ হলো না, আমার তো ওই টাকা তাইট আছে, তো এই আমি চাই কি করবো, এর থেকে ওনাদের সাথে সম্পর্ক রাখি সেটাই ভালো হবে। তো আমি কিছু বললাম যে না মেয়ে আপনাদের কাছে ফিরাই দিছি, এতে আমি খুশি, আমি কোনো কিছু চাই না, যদি সম্পর্ক রাখেন আসা যাওয়া করবো যেটা হয়, কিন্তু আমি কোনো কিছু চাইবো না। এবার বলার পর যিনি আমাকে পকেটে 5000 টাকা দিল, তারপর বলতেছে তুমি যেসব মন চাই তোমার যখন খুশি হয় তুমি এখানে আইসা করবো, বাসার টাকা পয়সা যা লাগে আমাকে এখানে আইসো। তেমন গিয়ে 6 মাসের মতো ওনাদের টেকা টেকা বসে এনতে খাইছিল, সম্পর্ক ছিল ভালো। তো মাঝখানে আর একটা অন্য একটা মেয়ে পাল্লাই করে, তখন আর কি মেয়েটা আমাদের এখানে থাকতো, ওদের বাসায় আমি ভাত খেতাম খাইতাম, সে মেয়েটার সাথে আমি তো রাত্রবেলা ফোনে কথাবার্তি করতাম, তখন আমি মোবাইল কিনছি, ওনাদের টেকা দিছিল মতো ওনাদের এখান থেকে টেকা নিয়ে তারপর মোবাইল কিনছি, মেয়েটার সাথে কথাবার্তি কই। তো তখন আর ওনার কথা ভুলে গেছি, ওই বাসায় ওদিকে যাইতাম না, শুক্রবারদিন ওই হলো ছবি দেখতাম না, ওদিকে যাবো তো না, তো ওই কথা ভুলে গেছি গা। তো ওনার আবার যাওয়ার সময় আসছে, ওনার পুরো ফ্যামিলি নিয়ে যাবো গা, তো মেয়ের আব্বু এসে আইসা ওনাকে নিয়ে যাবো। তো সেদিনকে আমাকে ফোন দিছে, আমি তো ওনাদের কথা ভুলে গেছি, মাস দিয়ে কেমন তো ফোন মন দিয়ে নেই। তো ফোন দাও না মায়ে আমাকে অনেক যে বাজে বাজে গালাগালি করছে, এই করছে, কিন্তু তুমি এত বেমান কিভাবে, মানে খোঁজ খবর নিলা না, এতদিন হয়ে গেল কিভাবে ভুলা গেল গা, এগুলো বহুত মানুষ দেখছি তোমার মতো বেমান মানুষ দিই না, তোমাকে আমি বলছি তুমি যা চাও তাই দিন, তোমার তো চাইতা তুমি তাও চাও না, তুমি সম্পর্ক রাখছো ভালো কথা, তুমি এতদিন ধরে আমাদের সাথে কথা বলো না, আমাদের এখানে আসো না, কি সমস্যা তোমার? এই কথা বলার পরে আমি আর কি ফোন খেয়ে গেছি, কি বললো আমাকে, আমি তো আসলে ভুল করছি, ওনাদের সাথে সম্পর্ক রাখি না, এই কথাবার্তি বলি না, কি করলাম? এদিন কথা বলে বলেন যে কথাবার্তা বলার পরে বলতেছি না আজকে আমরা যাবো গা, আর কোনো সময় তোমার সাথে দেখা হইব না, আমি আজকে যেতে শিখে পাইবি। তো কথা বলার পর আমি জিতকে নাম্বারটা কাইটে দিলাম, ওনাদের নাম্বার রাখি নাই, যে কাইটে দেওয়ার পর তারপর থেকে ওনাদের সাথে আর সম্পর্ক নাই, ওটা হারাইলাম। তো সেখান থেকে আমি দোয়ার করে বন্ধুবান্ধবের সাথে উঠতে আর কি ওই লাইনটা বেশি গেলাম গা, রাত্রেবেলায় মুখিয়া প্রতিদিন রাত্রেবেলা শীতলক্ষা দিকে গোসল করতে যেত, সে দিনের বেলা কাজে বসার আগে 8টার দিকে গোসল মোসল গায়া করতো, 6টার দিকে গোসল করতো। তা আমি দিনের বেলা যেতাম না রাস্তাটা যেতে শ্রম করতো, জামা কাপড় লইয়া মেন রাস্তা, তা আমি যেতাম প্রতিদিন রাত্রেবেলা, রাত্রেবেলা ওদিকে যাইতাম, নানান মায়ের আলমদাদের টান দিত এদিকে এদিকে, কারণ খারাপ জায়গা, আমি কেউ কথাবার্তি না আসি না, আমি যারা যেতাম গা গোসল মুসুকে আবার রাত্রেবেলা আইসা করতাম। তো সেখানে গাঁজা গুজা পাওয়া যেত, ওখানে গোসল করতে যাওয়ানোর আগে বন্ধুগুলি কিনে আনতো, আইনা ওখান থেকে খাইয়া লয়ে আবার দান্দা শুরু করতাম, করে আবার দেখা যায় কিছু টাকা পয়সা হইতো আবার এটা কিনে আবার লেয়া করতাম, যে আবার পরের দিন খাইনি, প্রতিদিন তার ওই জায়গায় যা খাওয়ান যাবো না, আস্তে আস্তে ওই জায়গায় চাপ কমা দিলাম যে না এই জায়গায় তো বেশি সমস্যা হয়ে যাবো গা, আস্তে আস্তে কেউ চোখে বাটে পড়ে গেলে সমস্যা হতে পারে, মানুষের মানুষরা টান দিব, তো আমি সে চিন্তা করে ওইটা থেকে সেরে গেলাম।
যখন আপনারা এই চিন্তা এগুলো করতেন তখন কি আপনার সঙ্গে কোনো অস্ত্র থাকতো?
জি না, ওই বন্ধুবান্ধবের সাথে ছিল,
বন্ধুবান্ধবের সাথে
আমি কোনো সময় রাখি না।
আচ্ছা,
তো এরকম করতো, তো আমি ওখান থেকে আস্তে আস্তে চাপ কমাই দিলাম, চাপ কমাই দিয়ে আমি সাইড হয়ে গেলাম, না আমি তোদের সাথে থাকবো না, আমি এই কাজ করবো না। তো বন্ধুবান্ধব গেল যে না তুই না থাকলে নাই, এই করে লাভ নেই, তুই আলাদাভাবে চলবি চল, আমরা এই কাজই করবো। আমি যখন আইসা বলি তো আরেকদিন এমনকি ওই গালকাটা রিঙ্কুজিটা যে ছেলেকে আমাকে আটক করছিল, তো এই টাকে আমি দেখি আমি যে দোকানে বাকি খেয়ে দোকানের সামনে খাওয়াইছি, যে টাকা পালপালার নাম বলছে সে পালপালা হয়ে যাবে, এখানে পুজো এটা আছে, তো পূজা ভিতরে দেখি আমি খারাপ হয়েছি, খারাপ থাকুন পর আমি আবার বন্ধুকে বললাম কি দেখো যে ওই ছেলেটা আমার ই করছে, রাস্তা ওই পার যাই আমাদের এই সাইডে গাড়ি গুলি চলতেছে, রাস্তা ওই পার হই আমি এই পার, বন্ধু আবার কি করছে চিল্লানটা কইছে খাত খাদা কইছে মতো ওই দৌড় দিস, ওই দৌড়টা কোন চিপাটা ঢুকছে আর বিচ্ছে বেনে গেল, কারণ পুজোই তো আছে নানান দিকে গুললি কোন চিপাটা ঢুকে আর বিচ্ছে বেনে, এরপরে আল্লাহ দেওয়া হয়নি, এই সাপ্তাহিক পর আস্তে আস্তে বন্ধু বান্ধব কমা দিলাম খারাপ দিকের থেকে, ভালো বন্ধু বান্ধব আইলো, তো আশা করবে তারপর একদিন আর ওই দোষটা আবার চিনিকা দায়িত্ব পেলাম আমার ধরা মাস তারপর থেকে আবার চিন্তা করলাম যে না এসব তো ভালো হইলে কি আমার দিকে হেকুমই করে, আমি আবার বন্ধুর কাছে বললাম ওরা কয়ে যা তুই ভালো এসব ভালো হয়ে থাক আমার কষ্টের লেগা তোর এইটাই ভালো তোর লেগা, আমি তো বললাম কি করবো আমি আর ওদিকে ভালো দিকে যাবো না, তো ওদের সাথে আমি আবার শুরু করে দিলাম যে আমরা কি করতাম বিশুদ্ধ দিন রাত্রেবেলা কমলাপুর আসতাম, কমলাপুর আইসে এখান থেকে যে কারণ বাজার এখানে নাই না পিছনে এখানে থেকে বাবা কিনা খাইতাম, তখন থেকে এই যে যখন থেকে বাবা শুরু হয় এইখানে এসে নানান পদের নেশা নেশা করে আবার সকালবেলা যেতাম গা, রাত্রেবেলা মাঝে মধ্যে কমলাপুরের দিকে থাকতাম কারখানায় থাকতাম থাকতাম, তখন আমার বাপ মা কেউ জানতো না, রাস্তাতে গেছে বোধ এই সামনে আমার কি ভাই আমাকে দোকান দিয়ে দিছিল, মাঝে মুদি দোকান আছে আর কি কারখানা সারা দেওয়ার পর মুদি দোকান দিচ্ছে, তো সে আমাকে আরেকটা দোকান লইয়া দিচ্ছে কিন্তু এর দোকান চালা একটা আছে আরেকটা আমার লইয়া দিচ্ছে, আমি দোকানে থাকতেই আর কি নানান মাইয়া মিশিয়ে পাল্লাই পুজা দোকান থাকলে আর কি সবাই বাকি যেটা আমি কিছু না করতাম না, বাকি দিতে দিতে বহু টাকায় খেয়েছে, তো ওখানে বাকি যখন দিতাম তখন থেকে একটি মহিলার সাথে আমার সম্পর্ক হয় আমার বন্ধুর সম্পর্ক গুলোতে আর কি নানি ডাকতো, আমার বন্ধু বলতো যে নানিকে বাসায় আর যাবিনি একদিন আমার লয়ে গেছে যাবো ওখানে এক মেয়েকে দিয়ে আমার ই করাইছে, তো আমি এম করে নয় মাস দোকানদারি করছি, নয় মাসের মধ্যে আর কি 273 দিনের মতো 74 দিন কোনো একটা দিন মিস দেয় না দিন না কোনো মেয়ের সাথে আমি কোনোদিন মিস দিতাম না, কোনোদিন গেছে একদিন বিবাহ হয়ে গেছি, দেখবেন কিন্তু আস্তে আস্তে দাদা ব্যবসা ইয়ে হয়ে গেছে, আমার ভাই বলছিল খাতা হিসাব করে এসে গেছে এত টাকা দিন তোর দুই মাস পরে ইয়া তোর ইলুম দেখুন তুই ক টাকা ই করছো, প্রথম আসলাম ভাইয়ের লগে যখন এই সম্পর্ক আসছিল দিকে যাইতাম তখন ভাইয়ের লগে আসলো যা বেচতাম ভাইয়ের কাছে নিয়ে দিতাম আবার ভাইয়ের দোকান থেকে মাল লইতাম ভাই কিনে দিতাম ভাইয়ের থেকে লইতাম, তখন একটা ই ছিল কম 500-1000 তেল শর্ট পড়তো ভাইয়া বুঝতো না যে এত তেল বেশি এত তেল আমার দিতাম ভাইয়ের দোকান থেকে মাল লইতাম ওদিকে ই ছিল, তা আমি একদিন হঠাৎ করে ভাইয়ের গেলাম যে ভাই ব্যবসা তো আমার দিলেন তো আমার লাইফ খাওয়াবো কেমনি আমার ব্যবসা আমার বুঝাই দেন কিন্তু আপনার লোক ওই কবিতেলাম ব্যবসা বুঝবো কেমনি আপনার দোকানটা আমি মাল নিতেছি কোন মালের ই কেমন লাভ হইতাছে কেমন লস হইতাছে এটা বুঝবো না আপনারা রেট দিয়েছেন আমি ব্যস্ত আছি আমার দোকান আমার আলাদা করে দেন, তা ভাই আমার একদিন যায় হঠাৎ করে গেছে যায় খাতা পত্র লইছে লয়ে হিসাব হিসাব করে জিনিস বুঝছে আর কি চার সাথে চারটা দেয় কোন ব্যাগে কয় টাকা মাল আছে কোন জিনিসটা কয় টাকা কয় রেট দেবে আমার কি হিসাব করে দিয়েছি এত টাকা মাল আছে তোর দোকানে এত লাখ টাকা মাল আছে, তখন থেকে তোর ব্যবসা তুই করবি আমার সবার লগে পরিচয় করা দিল কোম্পানির লগে চালের দোকান যে পাইকারি এগুলো পরিচয় করা দিল যে মাল নিতে এলে অল্প টাকা অল্প মাল দিন আগে তো ভাই কিনে দিত আস্তে আস্তে সব কোম্পানি থেকে আমার দেওয়া যেত আমি অর্ডার দিতাম আমি নিতাম, যেমন ব্যবসা চালাইতে চালাইতে যখন আলাদা হয়ে গেলাম তখন যিনি দুইটা মাসে আর কি বাকি অতিরিক্ত দেওয়ার পরে আমার ব্যবসা আর কি আস্তে আস্তে ইয়ে হবে গা, তো ভাই আমরা বলছি দুই মাস পরে তার থেকে হিসাব নেবো, তো হিসাব করার পর এই কথা বলার পর তো আমি দোকানদার দিয়ে আস্তে আস্তে দিন আমি নিজে অবাক হয়ে গেছি দিন দোকানের মাল সামানা কই এত চালু অবস্থা দিয়ে গেছে আর এত মাল সামানা দেখিনি, আমরা আস্তে আস্তে ই খেয়ে গেলাম যে না অন্যের তো ভালো আসলো বাইরের থেকে মাল আনতাম যা বেচতাম তাই দিতাম দোকান সবসময় ভরা থাকতো বা একবার সপ্তাহ শেষে মালাই না দিত মাস শেষে যে বাকি টাকা উঠেতাম গার্মেন্টস আসলো তো সামনে সব এক্সপোর্ট গার্মেন্টস ওদিকে সব বাকি সপ্তাহে মাস শেষে বিল পাইতো 10-8 সবাই বিল দিত, তো ভাইয়ের 1000 বাকি দিতে হয় বা মাস শেষে মনে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা বাকি যেতে হয় আবার টাকা ওদিনকে উঠে নিত যেদিনকে বেতন পাইতো গার্মেন্টস থেকে ওই লোক আসলে ফোন ডাক করে দিত ভাই বেতন তো আজকে আসছে জানতো বেতন দেওয়া যেত সবাই বাকি বাকি উঠাতো, তা আমার এমন করতে করতে বাকি দিতাম যাবো থেকে উঠাতাম ওই 1000 ভাই যা বাকি দিতে হয় সব উঠা যেত আমি আর সব উঠাতাম না, ওইজন্য বলছে দিন না আমার থেকে 1000 নাই গা 2000 দিলে সেটা 1000 সামনে সপ্তাহে দিনে বা সামনে মাসে দিনে তোদের সবার থেকে কম বেশি হয়ে 6000 বাকি গেলে 30000 হয়তো বাকি 30000 হয়তো না, তো লাস্টে বোঝার মাসের দিক দিয়া যখন ই করলাম তখন আস্তে আস্তে ব্যবসা মালপত্র কমে গেছে গা সব দিক দিয়ে ইয়ে গেছে যে ভাই আমার দোকানের পাশে ভাই বন্ধুর দোকান ছিল, তো ওনারা খালি ফোনটা করতো, আমি দোকান থেকে বাইরে করতো যে তোর ভাইয়ের নানির গেজে ছাড়া, তো মাঝে দেখতাম ভাই উনি খাড়ায় থাকতো ই করতো, আমার দত্ত কি তুই দেখে লেগা আগে বাড়ির সামনে গেপের সামনে খাড়া থাকতো। তো একদিন ভাইয়ে যায় আগে বাসায় যা গালাগাল গিয়েছে যে মহিলা নানি ডাকতাম, আপনি আমার ভাইয়ের দিয়ে কাজ করলেন কি লেগা, ফোন দিলেন না কোনো সময়, কারণ ওই যা গালাগাল গিয়ে এলাকার মধ্যে সব আর সামনে ওনার অপমান করছে। তারপর আমি ওখান থেকে সাজা দিলাম, ওখানে যাইতাম না, ফোন দিলেও ধরতাম না। তো যখন দেখি ব্যবসা ই কমে গেছে গা কমে যাবত, আমি সবাই চাপ দিলাম যে আমার টাকাটা এই মাসে সবাই দিবেন, রোজার মধ্যে তিনি মাসে সবাই পেট করবেন, আমার বাইরে তো আমার হিসাব দিতে হইব, না দিতাহলে আমার দোকান থাকতে দিব না। আমি সবার আগের থেকে আগের মাসে বিলা দিছি, এ মাসে সবার বিলটা আমার পোস্ট করে দিবেন, আমি বাইরে হিসাবটা বুঝবো, তারপর থেকে আবার এই পর থেকে আবার সবাই খাই। তো সে সামনে ইয়ের সময় 22,000 টাকা বেতন শুরু হয়েছে, 3,000 টাকা বেতন পাইতাম, সবার টাকা টাকা পয়সা চাইতাম তো দিত না। তো ভাইয়ের বন্ধন ভাইবার সবাই করতো কি রে সিদ্দিকের দোকান দিয়ে মালপত্র নাই, তো একদিন ভাই হঠাৎ করে আইসি আসার পরে বলতেছে যে কি রে তোর দোকানের মালপত্র কো ক টাকা মতো আছে ক্যাশ, যে ভাই টাকা তো ক্যাশ নাই গিয়া, তো ক্যাশ আমি এই কালকা বসিকা সব বাকি বিল পাইবো, অন্তত তো কান্দাতে বেতন না নাকি কালকা বসিকা পাইলে দিলে তো আপনার মিলে কমুনি, পরের দিনকে ভাই গেছে না, সেদিনকে বেতন চাচ্ছে সেদিনকে আইসি 3 দিন পরে আইসি কত টাকা আছে, তো আমি ক্যাশে গুছে হিসাব করে দিই উদা আছে 27,000 টাকা নগদ, তো আমি ওই সবার থেকে বাকি দিয়ে চাইছি যে কে কম দিছে কে বেশি দিয়ে সবাই পুরা টাকা দেয়, কিন্তু ভাইয়ের তার সেটা বলতে আসে না, হ্যাঁ গোটা আমার হিসাব পুরা দিই, মানে 1,00,000 টাকা মাল 1,00,000 টাকা বুঝাই দিই।
1,00,000 টাকা ছিল না
1,50,000 টাকার মতো,
1,50,000 টাকা এগুলো আসলে আপনাকে দিয়ে গিয়েছিল ব্যবসা করার জন্য।
তো সেখানে 1,50,000 মধ্যে দেখি 1,00,000 টাকা জিনিসপত্র নাই গা, নগদ টাকা দুটো লেও দিয়ে 1,00,000 টাকার মতো নাই, তো বাকি টাকা করতে দিন। তা আমার মাথা নষ্ট ভাই আয়া চিল্লাচিলি করতেছে, তা আমার মাথা ভারতকে গাছ করে দিন ভাইয়া জিনিস চিল্লাচিলি করতেছে, তা আমি খাতা বিদ্যা বা উল্টা বিদ্যা জিনিস হিসাব লেখা শিখে গেছে, তো এই পরে 20,000 আমি আবার লেখা শিখছি যে মেয়াদ টাকা কম টাকা উঠেছি, তিনি এত টাকা মাল আমার বুঝাই দিয়ে গেছে, ভাইয়ের নাম লেখা কি সাইন দিয়েছি, তাই আমি বুঝেছি ভাই আইলাম এটা দেখাই দিন, তো আমি ই করলাম ভাইয়ের না বলে হ্যাঁ হিসাব দেখাইলাম,
এক ধরনের আপনি চুরি করছেন তাই তো। আমি যত বুঝতে পারছি যে টাকাগুলো আপনি আপনার কাজের জন্য ব্যবহার করেছেন সময় অসময়, এখন এটাকে হিসেবে একটা গরমিল করে আপনার ভাইকে একটা বোঝ দিচ্ছেন। ওকে হ্যাঁ,
তো ভাই আইসে আয়া জিগে দাসে, তো আমি সবাই ডাক দিলাম কে দেখেন যেমন এমন টাকা এই টাকা এই সব কুই টাকা দিয়ে গেছে, এটা কি এর টাকা ধরছে আমি তো বুঝি নাই যা, আমার কুয়ে দেখেছে এত টাকা মাল আছে, তো এত টাকা মাল কোনটা কয় টাকা ধরছে আমি চিনি কোনো, তো এটা কখন হবো ভাই চিল্লা চিল্লি করলো, কিন্তু আমি মার মুমাই বা 3 মাসের লেগে হাসপাতাল পাঠামু হ্যান, তো তাই আমরা করলাম যে আমি তো কইছি আপনার টাকা আমি জিনতে ভাই মিলাই দিয়ে যাবো, হিসাবে 1 বছর পর হোক 2 বছর হোক আপনার টাকা আমি দিব না দিয়ে আমি মরতাম না। তো তারপর শুনে নাকি আমার মার বউ হ্যান ওই জিতকে ভাই সেদিন 27,000 দিই, 27,000 নিয়ে রাত্রেবেলা তো আমি কি সামনে চান্দায় দোকানের দুইটা ফ্রিজ আছে, ফ্রিজ বলা দুধ এটা আছে, হ্যাঁ দোকান বেচবো চান্দায় দিদি নিজের দিন দুধ বেসায় বেশি দেখে দিয়ে দুধ মুখ দিতে আইবো, তার আগে আমি আর কি দোকান মোকান বন্ধ গিয়ে বাড়িতে গেছি, সেবার থেকে বাকি থেকে উঠতে পারি না, আমি বাড়িতে গেছি আগে তুই তালা তুলে মারা চান্দাইতে দিন, হ্যাঁ আমার ফোন দিছে এই দুদিন ফোনটা নাই গিয়ে চান্দাইতে দিন বেটা সেবার দুধ দিতে এসে আয়াদের দোকান বন্ধ, মানে বাইরে ফোন দাও তাদের তুই দোকান বন্ধ গে, তো ভাই আমার বাপমার কাছে ফোনটা জিগাই নাই, জিগাইতে মায়ের জিগাইছে যে আমি অসুস্থ বাড়িতে এসেছি, আমি চান্দাইতে দিন আবার দোকান খুলুন, চান্দাইতে দিনে সকাল ফোন দিয়া ভাই সকালবেলা ফোন দাও করতেছে তুই কই দুধ আইসে দুধ দেখবো, তো আমি গেছি আমি ভাই কোয়া পরে মোবাইল বন্ধ হয়ে গেছি, তো বাড়িতে ফোনটা আমার কাছে চিল্লা চিল্লি আনতে, পরে আমি চাবিটা আমি নিজে দিয়েছি না আমার দুলাবাইটা চাবি পাঠাই দিছি, তো এর লেগে আমার লোক সম্পর্ক নষ্ট হয়ে গেছিল গা আবার আমার লোকের সম্পর্ক নষ্ট, তো বাইরের টাকা যে টাকা মোবাইল কিনছিলাম দোকানে থাকতে, তো একদিন বাড়ির সামনেতে বাড়িতে এসে দেওয়ার পরে বাড়িতে এসে আমার লোকে আর কি চিল্লা চিল্লি, তো তখন আমার সাথে আর কি ই ছিল গাঁজা ছিল আর এমনি চাকু ছিল 2-3টা, চাকু ব্যবহার করতাম তখন আর কি নেশা মানে কি এলাকার মধ্যে আর কি অনেক বদনাম হয়ে গেছিল গা, সবার কাছে আমি মাঝখানটা ভালো হয়েছিলাম ভালো আছে আবার খালি কয়ে খারাপ, তো আমি চিন্তা করলাম যে খারাপই করতে খারাপই থাকি, তো নেশা পানি টেবলেট টুবলেট খাইয়া উৎপাত করতাম, ওই হায়ু গালে যা লাগতাম ওই হায়ু গালে যাই করতাম, তো এমন করতে করতে নেশা করে ওই চাকুটা নিজে ছুলে নিজে পোষাইতাম পোষা পোষা ই করতাম, তো নেশা করলে সঙ্গে পোষালে বোঝা যেত না টেবলেট খেলে যখন পোষ দিলে বোঝা যেত না যে নিজের সাথে পোষ দিছি না কি, ওই যে চিন্তা চিন্তা ভাই এরকম এরকম করছে সে একটা চিন্তার মধ্যে পড়ে গেছিলাম, না ভাই একটা কাজ হিসাব দিতে পারলাম না ভাই আইলে তো মার বোনে বাইকে তো ইদে করাইবো চান্দা তো বেসাগে নিবি ইদে করতে বেসাগে নিচ্ছে, আগে কি ধরনের ড্রাগ নিতেন, আগে টেবলেট খেতাম গাঁজা নিয়ে গেছি, তো তখন কাছে আমার কাছে পুতলার মধ্যে 250 গ্রাম গাঁজা ছিল, তো আমি বাড়িতে গেছি যাই আগে একটা বাগান আছে আমাদের এখানে সারা বাগান মানে কেউ থাকে না, তো ওখানে যে আমার আড্ডা মারি ওখানে আমরা সারা খেয়ে অন্য কোনো মানুষ যায় না, আমি ওখানে যা বানাইতে আছি বানার পর দুইটা বানাইছি একটা ধরাইছি, তেমন আমি বাইরে গেছি কিছু দিচ্ছি আর কি বাজার থেকে দেখছি আমি বাড়িতে আইছি, তো ওনার টার্গেট আমি আমার মারবো দোকানে লস করছি, আমার দিতে দিতে যাইয়া আমি খাইছে খাই খাওয়া শেষ হয়েছে এমনটা নেই দেখ চাই অবশ্যই। তারপর বাড়িতে যে সময় বসি গরমের মধ্যে এমনটা নেই আরো দু তিনজন লোক পাঠাইছে ইসির দিকে চেক করতে আমি কেটে যে আমার চেক করতে আছে তখন তো আমি খাইয়া পুরো টাল ওগুলি খাওয়ানোর আগে আমি বিশটা ট্যাবলেট খাইছি এই ট্যাবলেট মানুষ একটা খাইলে তিন দিন বমি ঘুমায় আর এই ট্যাবলেট আমি একলাই বিশটা খাইছি খাওয়ানোর পর আমার পুরো মাথায় এই ঘুমে চোখে দিই না আবার খাইছি গাঁজা এই খাওয়ার পর আমার মাথায় শেষ নেই গেছে আমি গাঞ্জা পটলাটা ঠিক কালা দিলাম খাটের তলে শুধু উনি দেখছে আর দুলাবাই খাই খেয়ে দেয় না দুলাবাই আচ্ছা যাও পরে চেক করবো আমি পাঠাই গেছি আমি চেক করে দেখতেছি তোমার বাইরে যাও আমি ওনার বাইরে লেগেছি আমি চাকু চুকু সব দিক হালাই দিলাম হালা দেন উই আবার কি করছে হেনটেকা বার করছে ঘরে তো লালাইছে উঠতে বার করছে বাড়িকে বাইরে নিয়ে যা কয়ে গেছে দিয়ে গেছে এগুলি পাইছি ভাইয়ারা নিয়ে এগুলি হালাই দিল বাইরে বাথরুমের মধ্যে হাত হালাই দিল হালাই দেওয়ার পর আমার ভাইয়ের মারলো ওদের মারছে আমি তো আবার আলাপ পাইতেছি না যে আমার মারতেছে না কি করতেছে কোনোক্ষণ মারার পরে চিল্লা চিল্লি তো আমার বড় ভাই আবার বাগানে বসে আসলো আমাদের স্কুল হয়েছে স্কুল বাগান বাড়ির লোক তো চিল্লা চিল্লি না আইছে কি আছে মোবাইল পানি ঢালাই দিলাম মানে আমি মোবাইল কোন সময় পানি ঢালাইছি কয়েকটা কিন্তু তোমার মাল লোয়েছি পানি ঢালাই দিলি কিন্তু কই আমার রাস্তায় মোবাইল কই হারাইছি মোবাইল কই মোবাইল দাও তো চিল্লাচিল্লি করানো পরে মোবাইল দেয় নাই তো দেয় নাই তখন তখন আমি আস্তে আস্তে ই করলাম নাগামি চাইছি আবার আইসা আমি আরেকজন থেকে কাজের কথা বের 3,000 থেকে অ্যাডভান্স লইছি লইয়া সেই টাকা আমি মোবাইল কিনতে লইছি এমনটা আমি কি আর কি আহানোর সময় বাসার মোবাইল লিয়েছিলাম লবকেরা আমার সিম লাগেন না আমার অন্য বোনের মোবাইল ছিল সে আমার ফোন দিছে ফোন দা বলতে সেদিকটা মোবাইল পাইছি মোবাইল কিনা লাইছি কিনা লানোর পরে ওইটাতে মোবাইল পাইছি তো আমি বন্ধুর দোকান থেকে মোবাইল কিনছি বন্ধুর ভাইয়ের দোকান তো আমি বললাম যে মোবাইল রাইখে দেন তা আবার লাগলে নিন মোবাইল পাইছি যদি হারাই গেছে এটা পাইছি আবার গাড়িতে বললাম আসার সময় দোকান থেকে আবার 100 টাকা দাদা লই এমনি এটা খাইয়া মাথা পুরা হিট আমি এই এলাকার মধ্যে উৎপাত করতাম মাঝখানটা ফেলে দিয়েছিলাম ফেলার জন্য পর সবাই আমার নামে বিচার দিত আর কি যেখানে যা জুয়া খেলতাম নেশা করতাম সবাই আর কি এলাকা সবাই খালি করতো প্রতি শুক্রবার দিন আমার বিচারের লেখা বিচ্ছেদ হতো বিস্তারিত দিয়েছিলাম বিচার গ্রহণের লেখা বিচ্ছেদ আমি অন্য যেতাম গা শুক্রবার নামাজ করতে যেতাম না আমি অন্য এলাকায় যেতাম গা বিভাগ যেতাম নামাজের টাইমে আমার বিচ্ছেদ পেত না যখন ভালো হয়ে গেলাম গা এলাকায় নেশা মানে করতাম না তখনও বলতো চিনকি ভে বাড়িতে গেলে সবাই খালি করতো চিনকি ভে কি আসেনি লগে খাসনি একা দেয় আমি খাই তবে আমার খালি চাটাইতো টাইম কেতাম না আমি সেবে দিছি তারপর পকেট পকেট চেক করতো আমি চেক করলো
ভালো হলে লোকজন আপনাকে এরকম ভাবে আন্ডারএস্টিমেট করতো জি ওকে
আমি দেখেছি না হে ভালো হইলাম হে কোনো লাভ নাই সবাই এমনই করে তো তার থেকে আমি খারাপই থাকুন ভালো এনতে প্রত্যেক বছর চামনাইতে বাড়িতে গেলে এনতে নেশা বানি করে উৎপাত করতাম করার পরে আবার দেখা যায় যে কদিনে বাড়িতে থাকতাম এনতে নেশা উপরে চলতাম
প্রিয় শ্রোতা আমরা একটা বিরতির ঘন্টা শুনতে পেয়েছি আমরা ফিরে আসতে চাই ছোট্ট একটা বিরতির পর ঠিক 4 মিনিট পরে আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএমটি 9.2 এ আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি আজকে এখানে তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করছে আবু বকর সিদ্দিক ফিরে আসছি ঠিক 4 মিনিট পর যাহা বলিব সত্য বলিবতে আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএমডি 9.2 আজকে এখানে আবু বকর সিদ্দিক তার জীবনের অপ্রিয় সত্য বলছে আবু বকর সিদ্দিকের কাছে আমি আবারও ফিরতে চাই আর যারা ওর মতো করে এসে নিজের জীবনের ভুলগুলো কনফেস করতে চান ফোন করবেন আমাদেরকে আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613 892 892 আমি আবারও বলছি 09613 892 892 ওকে সিদ্দিক তারপর
আমি টিএসি আইসি একদিন হঠাৎ করে টিএসি আইসি আমি নেশাবানি করতাম তো আমি একদিন একদিন ফোন দিয়ে আমাকে হুমকি দিতে আসে কিন্তু টিএসি আয় তবে মারমু তো আমি বললাম যে কে আগে তোমার পরিচয় দাও তুমি কে তারপর আমার মাইগো তুমি আমার চিনো কাহা চিনি তুই সিদ্দিক না আমি তো আমি সিদ্দিক তো তুমি আমার দেখছো কাহা দেখছো তুমি আমার হুমকি দিলে কিভাবে তোমাকে ভয় করে না? কয় না তুই আয় তোকে দেখবো তোর মারমু। আমি বললাম যে আচ্ছা মারুন তোর একটা শখ, তুই কোন দিন আসবি? তুই কথা শুক্রবার দিন সকালবেলা 9টা বাজে থাকবি। শুক্রবার দিন সকালবেলা তুই এসি, তোর দিনের বেলা খালি থাকে। তাই তখন আমরা দেখতে গেছি যে বালু মাছ সারা অতি পানি পাড়ে যা বৈশা বেশি। তখন অগ্নি সে গাড়ি গাওয়া গুলো ঘুরছি গাছি। তোর কথা আছে আমার হুমকি দিছে যারা হ্যাঁ আমি পুতাছি। বিভাগের যে গা আসা বলে খালিদা জায়গা যেখানে সেখানে নিচে আমাকে হুমকি দিলে আমি লগে লগে বিরুদ্ধে যাইতাম। যাই হোক আমাকে হুমকি দিলে কি আমার সামনে এসে বল তোর সাথে আমার চিবিছে। তোর আমি জিজ্ঞাইলাম যে কেলে কেমন মারবি? তখন আমার সত্য মানে কি তার সত্য মানে কি মানে তুই আগের সপ্তাহে একজন হুমকি দিস আমি শুক্রবার দিন প্রতি শুক্রবার দিন যাইতাম যে ওখানে বিক্রি করে আসতাম। আইন তো আমার পোলাবান যারা বিক্রি করতো ওখানে আমি পোলাবানটা বিক্রি করতাম বড় বড় জিনিস। আর আমি শুক্রবার দিন শুধু টিএসি খাইতে যেতাম, খাওয়া ফাঁকে আল্লাহ 20-30টা গা বেচতে পারতাম। আমি জিত করে কি করলাম বুন্না দিয়া আস্তে করে নিচে বইয়া পড়লাম। বইয়া বন্ধ করতেছে কি যে তুই বই লিখে
কি আপনাকে মারার কথা বলছে?
ওই যে যে চারজন লোক পাঠায়
কারা পাঠিয়েছে? এটা
এটা পাড়ায় সাংবাদিক।
আপনার ধারণা সাংবাদিকরা আপনার কাছে লোক পাঠিয়েছে?
পাড়ায় বলছে তিনি সাংবাদিকে তুই কোন কোথা দেখা? আরে হ্যাঁ আমাকে পাঠাইছে আমি তো বড় ভাই। আমি কি করলাম পায়ের নিচে আমি চাকু রাখতাম, বান দিয়ে পেলটা ছিতাম, নোমাইল আসলো নোমাইলটা গিটটা দিয়ে পায়ের ভিতরে পেলটা ছিতাম, পকেটে রাখতাম না। সেখানটা আমি চাকু দেওয়া কি একটা কি করলাম পোস দিয়ে কিচ্ছা দৌড় দিলাম। সকালবেলা লোকজন কম তো ওখান থেকে বাইরে কি বলে ঢুকে গেলাম গা এক গলিতে বাইরে আর একটা শাহবাগের দিক দেওয়া বলছে। শাহবাগের দিক দিয়ে আমি অন্যদিক দিয়ে গেলাম গা টিএসির দিকে। আমি আর আমি না আয়া পড়া পরে আমি কিছুদিন যাই নাই গা। তার কিছুদিন পরে আমার বন্ধু আমার কইল একজন লোক আমার হুমকি দিছে তোমার তোর না এত সাহস দেহিটা তুই মারতে পারস নি। আমি কইলাম কোন জায়গায় থাকে? কইলাম আমার এই গাবতলি। গাবতলি ওদিকে তো আমি যাই না কোনো সময়, তো তুই আমার লয়ে যাই তুই দুবের থেকে সেরে যাবি দেখাই দিয়া ওই পোলাটা কোন দোকানে থাকে আমার দেখাই দিয়ে সেরে যাবি আমি মারব। ওদের ঠিকানা দিছে গাছ তোলে এমন এমন জায়গায় আহ ওমন জায়গায় আমার দোকান। তুই বন্ধু কেছে দিন বন্ধু কেছে দিন কি হয়েছে? বন্ধুর লগে আর কি কাজটা লাগছিল করতে গা বন্ধু আর কি বোনকে টিস করছিল ওই দিকটা গাছ তোলে থেকে বাস দায় তুলেছে ছবি দেখা তো বোনকে টিস করছে। তো তখন ওই বই যে বাইরে বাইরে দেখাই দিছে তো বাসটা ধরতে না কি আর এটা মন দেখছে যে ফেক্সিল ওটা টেকা বসছে ওখান থেকে নাম্বারটা লইছে যে দেখছে ফেক্সিল দোকান দেখছে ওখান থেকে নাম্বার লইছে আর আর ধরতে পারে নাকি বাস টেকা বসছে। তো ওইখান থেকে নাম্বার লেওয়া ফোন তো হুমকি দিছে। তো বন্ধু আমাকে আমার থেকে তো জিনিস আছে নাকি পিস্তল আছে তো তুই যা কে আর মারবি আমি কিন্তু আমার দেখাই দিচ্ছে এমন থেকে মারাম কত কিছু তো করলাম তো এটা দেখি আমার এই পিস্তল লাগানো করে আমি গেছি উনে যাইয়া আর কি দূরের থেকেই রাত্রে বেলায় তখন 9:30 বাজে তুলে মানে তখন তাকে গুলি করছি আপনার কি গুলপুরা লাগে না গুলিটা
গুলি করেছেন আপনি
পিস্তল যে বন্ধু দিছে যে হুমকি দিছে আরেকজন টাইনা দিছে
নিজে করতে পারতো আপনাকে ব্যবহার করলো
উনি করে নাই গে ওরা আর কি সাহসটা নাইলো উনি আরেকজন থেকে পিস্তল আলা টানছে পিস্তলের দিকে
কখনো পিস্তল ব্যবহার করেছেন
না
এই ঘটনার আগে ব্যবহার করেন আপনি জানতেন কিভাবে এটা ব্যবহার করতে হয় কিভাবে জানবেন
আমার বন্ধু আছে আরো ই করতো দেখা যায় তিন দিন কালে চার দিন কালে এগুলো ভাড়া দেয় খেলা করতে যায় ওই বড় বড় হাত আছে ওরা ভাড়া আনতো সাপ্তাহের মধ্যে যা অনেকে যা জগা লাগবে মারতো বড় বড় এমপি গুলো চলে ফিরে বন্ধু বান্ধব ওগুলো লাগে সবসময় সেখান থেকে আমার দেয় আইসে যাইতো না ওগুলো লগে লগে আমি যাইতাম কিন্তু ওখান থেকে আমি আর কি দেখতে দেখতে শিখছি তো কোনো সময় নিজে আর কি ইউজ করি নাই গা বন্ধুকে কইছিলাম যে পাইলে আমার একটা দিস কয় টাকা হয় আমি টিয়া দিয়ে দিই রাখুন নিজের নিরাপত্তার লেগে দাঁড়ানো সম্ভব না আমি আইসা বললাম আইসা বলার পরে বন্ধু আমার কইতাছে তুই কি করলি লাগাইতে পারলি না আমি যে লাগাইতে পারি না আমি কি করবো আমি তো মারছিলাম ওই ষোলো কেলে গা আরেকদিন যাবো মারবে
গুলি
লাগে না গাই তুই দেখছি তুমি কাইতেছে গুলিটা যায় তিনি লাগছে কারণ ওইখানে এরকম একটা ই ছিল না সিচুয়েশন ছিল না যে দাঁড়ায় ঠিক মতো গুলি করুন আমার মনে ভিতরে ভয় কারণ আরেক জায়গায় গিয়েছি দেখে আইসা বললাম
আপনি যে গুলিটা করে আসলেন ওরা কি একেবারেই বুঝতে পারেনি যে গুলিটা কে করলো আপনার সঙ্গে চেষ্টা করেনি
না আমাকে দেখতে পান আমি রাস্তা বসে টেরা করছি ওদিকে মানে বার টেরা খেয়েছে না তো টেরা চিপার টেরা করছি সামনে যা করলো তো লাগতো তো আগে দেখা নাই গে কিন্তু সদাই দিতে এই বাচ্চা গেছে না আমি গুলি না করলে কি হবো আমার উপর মেজা লাগবো আমি থেকে সাইড দিলাম সাইড দিয়ে বললাম ভালো দিন গে এই চিন্তা ভাবনা করবো আমি বাড়িতে গেছি যা টাকা পয়সা আসলো বাড়িতে পনেরো বিশ দিন থাকছি বন্ধ থাকে পনেরো বিশ দিন কারখানা তো কদিনে খাইয়াল দেয় টাকা পয়সা শেষ শেষ হওয়ার পরে দেখা যায় আমি একটা ইয়ের থেকে আমার আবাসিক হোটেলের থেকে আমার বন্ধু চাকরি করে তুই আমার বলছে তুই দশ হাজার টাকা দিস তোর একটা চাকরি লাই দিন আমার কি ইচ্ছা আসলো যে ওইখানে চাকরি করবো তবে জিজ্ঞাসা দিন বেতন কত বেতন আট হাজার টাকা আউট ইনকাম আছে মাসে বিশ হাজার পঁচিশ হাজার টাকা মতো করবো তা আমার ওই সঙ্গে পকেটে টেকা নাই যা আমি আগে করলাম কি বোনে আর কি কিস্তির থেকে টেকা লইছি পরে আমি আবার করলাম কি আমি পানির কোম্পানি আছে উনি থেকে আমি চাকরি পাইছি তা আমার কিস্তির থেকে দশ হাজার টাকা লেওয়া দেবো বা ঘুষ দিতে হবো মাসে আমার পনেরো হাজার টাকা বেতন দিবো তা আগে আর কি মিশা কথা কইলাম তাই বন্ধুরা আমি কি করলাম আবার শিক্ষা হোটেলে চাকরি দিবো সেই জন্য আমি ওনাকে টেকা দিলাম তাই আমি বিঘা ইয়ের টেকা কিস্তির টেকা টেকা তুললে ওনার নাম্বার দিছে বন্ধু হ্যাঁ যেমন আর কি এক বন্ধুর থেকে আরেক বন্ধু সম্পর্ক যে বন্ধু আমার নানি ভাই কিনে দিছে ওই বন্ধুর লোক বন্ধু ওই বন্ধুর বন্ধু ওইটা যেটা চাকরি করতো তো বন্ধু বলছে যে তোর চাকরি দিতে আমার বন্ধু আছে যে ওইখানে তো চাকরি দিব না আমি চিন্তা করলাম যে না সব জায়গাতে সে করবো আমি ওই জায়গায় থাকবো খাইমু লমু কোনো দিকে যাবো না আমাকে বিচ্ছে পাবো না আর ওই জায়গায় থাকলে সঙ্গে অন্যরকম ধান্দা থাকবো ক্ষমতা থাকবো অন্যরকম বড় বড় যেগুলো হাত থাকবো তো আমি কি করলাম আমার জিজ্ঞেস করে টাকা পাঠালাম তো পাঠানোর পরে ওই হবে ফোন দিছি কয়েকদিন দিন তুমি আইবা কবে তুমি দোস্ত আইয়া চালু আমার চাকরি দাও ওই কেটেছে আমি তো বাড়িতে আছি নতুন বিয়া করছি তো আস্তে আস্তে আমার পনেরো বিশ দিন লাগবো তেমনি তো ওর কদিন কদিন মোবাইলে বন্ধ টাকাটা খেয়ে দিছে তা আমার কিস্তি টানতো সপ্তাহে সপ্তাহে তা আমার তো এত টাকা দেওয়া সম্ভব না কিস্তিতে কিংবা সবকিছু সাইডা দিছি কাজ করে কিন্তু টাকা চালানো সম্ভব না তবে কিস্তির টাকা দিতে কষ্ট হয় মাঝে মাঝে মায়েরা দেয় ছোট বোন আছে ওরা দেয় তা আমার দিতে দিতে আটকে থাকাচ্ছি কিস্তি তো সবাই আমাদের চিলাচিলি করে কই চাকরির লেগা ই টাকা দিলি টাকা তো খাইয়া গেল গা এমনি টাকা দিলি কি আর লোকের না চিন না আমি কেটেছি যে মূল্য আমার কইছে তোর বন্ধুরা কিন্তু হচ্ছি আমার বাসায় গিয়ে আমি কেটেছি কিবে তো টাকা খাইয়া গেল গা ওই কো মোবাইলে হারাই গেছে গা তো মোবাইল বন্ধ হওয়া দুজনে মিলে টাকাটা খাইছে কিন্তু আমার কাছে কয় নাই তো বন্ধু ওখানে ভাড়া থাকতো না রাখুন যে তো আবার বাসা বাড়ি সারা দিবো মানে আবার দেশে চলে যাবো গা আমার তো আগে সেটা বলে নাই গা ওই করলো কি দুই তিন পর আইবো আইলে ওর থেকে তো আমি চাকরি লিয়ে দিই তুই দুই তিন পর আমার বাসায় আইস তো দুই তিন পর যাই দেবি নাই গা বন্ধু নাই গা তো বন্ধুর বোন ওখানে কলেজে পড়তো তো আমি দেখছি কদিন বন্ধু যে দিয়ে আমার লিয়ে দিত যে দিয়ে অনেক সময় আমি যাইতাম মাঝে মধ্যে বন্ধুর লাগে তো বোন চিনি তো যখন আমার জিত হইলো ওই দিন তল লেগে আমি টেকাটা দিয়েছি পরে আমি চিনলাম তিন তলে তো টেকাটা বাইরে শুনে যে সঙ্গে দিয়ে বাসা বাড়ি সেগা দিয়ে গেছে তখন ফোন দিয়ে এই বন্ধুর নাম্বার বন্ধ তো আমার মনে চিন্তা যে এই বন্ধুর নাম্বার বন্ধ তো জুন জন চিটিং করছি আমি তো বাড়িতে জবাব দিতে পারতাম না টেকা পাইনি তো আমি জিতকে কি করলাম ওই যে নানি বাড়ি আসলো যেটা আমি বাদ দা দিয়েছিলাম তো ওনার নাম্বারটা তো সেভ করা ছিল তো সেখানে আবার ফোন দিলাম যে ফোনটা বললাম যে নানি আমার তিন দিন কালে একটা বাসা বোম খালি করে দো আমি আবার ওই পোলার বই নেবে ওই থেকে তুলে দিয়েছি কলেজের থেকে কোনো সুবিধার মতো বাইরেছে হোস্টেলে থাকে তো হোস্টেলে যাও না ওই থেকে রিক্সা থেকে মুদে লেছি ওই তো আমার চিনে ওর ভাইয়ের বন্ধু তো আমি বললাম যে তোমার ভাই ওখানে খারাপ এসে তোমার যেতে গেছে আসো নানির বাসা তিন দিন রাখছি তিন দিন নানান পদে ওর সাথে শারীরিক সম্পর্ক করছি অত্যাচার করছি তুই খালি কান্দায় খালি ভাই আমার মেলা লাগলো আমার বাইরে পাবে না আমার মেলা লাগ আমি এখানে কবি আমি বাড়িতে যাই না আমি আমার লোকের বাড়িতে লম বাড়িতে যাই বাইরে বিচ্ছান বাড়িতে ফোন দিছিলাম তা ওই আমার মার কাছে ফোন দিছে ফোনটা জিগে তিন বায়কও ওই কথা ওই তো বাড়িতে আয় নাই গা তো আসল কথা মা সত্যি গিয়া কি একটা কইছে পোলাতে বাড়িতে নাই গা কি সে বাবা কয়েন করলাম দিলে মনে মনে আমার 10,000 টাকা লেগে গেছে তো ওই কাছে ওই বাড়িতে এলে আমি কমুনে বুঝে তুমি কি লেগা নিয়েছি এম টেন দিয়ে দিব তো আমার কাছে তো আর বলা জানা দিন আমি এই চাকরির লেগে টেকা দিছি আমি বললাম দিন আমার থেকে 10,000 টাকা আলাপ নিছে এক জায়গায় চাকরি দিব গিয়া তো এই টাকা নিয়ে আমার কোনো খবর নেই মোবাইল বন্ধ কার মতো ফোন দিতে আছি কদিন তো মোবাইল বন্ধ আমার যোগাযোগ নেই আমার চিন্তার মধ্যে আছি কই তো তিন দিন পর বই নাকি সাজা দিলাম একদিন চিন্তা করতেছি যে না নিজের কাছে খারাপ লাগছে কিছু করে হাতে পা দেখা চিন্তা করতেছি যে না আমার মেলা লাগলে আমার বাইরে পাবেন না তো মনে চিন্তা করলাম ঠিক একটু আমি যদি আমি নাই বলাই নেই আরো তিন মাস রাখতাম কিন্তু রাখলে গিয়ে বাইরে তো পাইনি আমার টেকা হইব না তো সাজা দিই তো আবার নিয়ে কলেজে দিয়ে এলাম তো ওর সাথে আর কোনো ইয়ে হয় না যোগাযোগ হয় না বন্ধু আর পাইলাম না একদিন ফোন দিছে মতো হঠাৎ করে মোবাইল খোলা তো আমি করলাম ফোন দিয়ে আমি জিজ্ঞেস করি কিরে তুই কই তুমি গেলি গা তুই আমার ই করলি না তোমার টেকা কি করলি কলকাতা তুই হোটেল আয় তোর হোটেলে গেছি রে দেবী নাই গা তো উনি যে জিজ্ঞেস দিন ইমন কেটা ম্যানেজার ওই হোটেলের ম্যানেজার ছিল নাম কইছে ইমন তো যে জিজ্ঞেস তুই পুরো খাতা কোথা সবই করলো মানে অন্য ম্যানেজার যেগুলো আছে খাতা কোথা দেখলো দেখা দেয় ইমন নামে কেউ নাই কারণ আমার কাছে মিশা নাম কইছে উনি এক নাম ইন আরেক নাম তো আমি কইতাছি তো ইমন নামে কেউ নাই তো কি আপনার ইন্টারে কি কিছুদিন আগে একটা লোক গেছে বিয়ার কথা বইলা দেশে গেছে নতুন বিয়া করছে না এমন তো কোনো লোক জানায় চাকরির তো এক জায়গায় আমার নাম করছে আরেক জায়গায় তো অমুক জায়গা তো এখানে যে কথা আসলো মোটামুটি সব জায়গায় জিগেছি কেউ আর কি চিনতে পারে না তো এই প্রত্যেক আবার মোবাইল ফোন দেই ওই মোবাইল বন্ধ কদিন পর মোবাইল খোলা পেয়েছি ফোন দিয়েছি বলে ধরছে অন্য লোকটা কথা কয়েছে আমি জিগে কি হয়েছে তো ভাই মোবাইলটা আমি পাইছি মোবাইলটা পাইছেন মানে মোবাইলটা দেড় হাজার কাছে দেন ইমনে কো কই ইমন তো নাই গা এই মোবাইল ইমন কে আমি কইতাই না ভাই আমি মোবাইলটা পাইছি এই কোনো পরে তো আমি ফোনটা প্রতিদিন চালাইতাম তো তিন চার দিন পর আবার দিই মোবাইল বন্ধ করে দিল একবারই তো দেখি আর কোনো ই নাই গা ঠিক আছে মোবাইল বন্ধ যা যোগাযোগ নেই আসার সাগা দিলাম এই 2014 সালে তো 2014 সালে আমি সিঙ্গালে লালবাগ থাকি তো তখন ওই মন বন্ধ না আসলো তো চাকরিকে ই করতাম কাজ করতাম যেখানে সেখান থেকে আর এরকম করতাম পিএসি সপ্তাহে প্রতি শুক্রবার দিন আসা উনি করতাম আবার শুরু হয়ে গেল গা তো তখন থেকে আমি আবার কি করলাম পোলা ভাঙ্গিলে আবার খবর দিলাম আমি তো আবার ঢাকাইছি তো তোরা কই আছো তো মামা আমরা আছি এদিকে গাজীপুরের এদিকে তো ফোন দাও বাবা কি করলাম আমি আবার কিন্তু যা বড় বড় জায়গা হাতা চলতে করতে আমি বাবা আনতাম কাজ আনতাম চিড়াগাঙ্গার আমার কিছু পার্টি আছে এক নাপের আছে ওনারা আমার জিনিস দিয়ে দিত তখন আবার কি করলাম কিছু জায়গা তুই এর থেকে টাকা পয়সা ম্যানেজ করলাম কয়েকদিন ধান ধান থেকে টাকা পয়সা ম্যানেজ করলাম মানে আর কি পকেটে যা ছিল 2,000 ছিল তো আমাদের ওখানে আবার কি অন্য জায়গার টাকা ডাইরেক্ট চিটাগাং গেছি যে ওখান থেকে আরো কিছু টাকা পয়সা আলাদা কিবা 5,000 টাকা লিয়ে গেছি যে 5,000 টাকা গাজাইন না আমি কি করছি টিএসির মধ্যে বেশি দুই দিন বেচনা করে ওর দিয়ে আমার 10,000 টাকা মতো আইসি সেই টাকা তো আমি আবার কিছু দেখাইলাম আমি দুই তিন দিন বন্ধুর মধ্যে আইলাম যে দেখ এমন এমন 10,000 টাকা কিছু টাকা আলাদা দে তখন দুই তিন দিন বন্ধুর মধ্যে 5,000 টাকা মতো তো লইছি তো 15,000 টাকা তো যে চাই পাঁচ দিন পোলা আমি পালতাম মাঝখান লোক সেরে দিয়েছিলাম তোকে ফোন দিলাম ওকে বললাম যে তোর কাছে টেকা আসেনি কুমা মা আমার কাছে আছে কিছু আচ্ছা আপনি দিন মনে আপনি আসেন ওকে লয় গেলাম দেখা করতে তবে তো মিলাই মূলে ওকে তোকে 5,000 টাকা মতো পাইছি তো 20,000 টাকা এই 20,000 টাকা তো আমি জিনিস আনলাম
জিনিস মানে
মানে কি এই যে বাবা গাঁজা এসব আনলাম
মানে আপনি ড্রাগ কিনছেন তাই তো ওকে
তো এগুলো লাইন না আমি ও কথা বেসাতাম আমি আর কি কাজের মধ্যে থাকতাম কে জানাইতাম না দিন আগে তো এগুলো করছি ওই শুক্রবার দিন শুনতে এসে যে অল্প কিছু দিচ্ছে আয় করতাম আমি কি খাওয়ানোর লেগে যাইতাম এ আগে যে আবেশ থাকতাম এছাড়া কোনো আমি নিজে সেল দিতাম না ওই পোলা বাইন দিয়ে সেল দেওয়াতাম তো এই মুহূর্তে তো যে টিএসির মধ্যে হঠাৎ করে একদিন সকালবেলা গেছি যা খাইতাছি এর মধ্যে আমি দেখি কিছু পোলা পাইন একটা মেয়েকে দেবে লইছি তো দেখা লো আমার পরে মেয়ের টেকা টেকা পয়সা সব লয়ে গেছে গা নিয়ে যা মেয়েটা দিয়ে বই আবিছে কান্তাছে তো আমি যা জিজ্ঞেস বোন কি হয়েছে কান্তাছ ওকে কিন্তু বয়স আমার তো বড়, তারপর মেয়ে আসার লগে একটা আমি জিগেতেছি, তখন আমি খারাপ ছিলাম, তো সেই সম্পর্কে আমি জিগেলাম কিন্তু তোমার কি ইসি কান্তা সকল কই ভাই আমার তিন চার দিন লেগেছে, আমার টাকা পয়সা সব লেগে গেছে, আমি থাকো কই দেশে ভাই চাঁদপুর আমি দেখি নাই সকে কয়েকটি একটা চাকরি খোঁজে এদিকে কোনো যা চাকরি কর্ম কাজকর্ম কি আমার মায়ের টাইলে থাকতে পারো, জামাই বাবা না কি জামাই ছিল হিবেনছি জামাই এটা বেছিল তাই জামাই সে অবস্থা প্রতিদিন রাতে জামাই অত্যাচার করতো তুমি এটাই অবস্থে, তো ওখান থেকে আমি লিয়ে গেলাম কি আমি এক জায়গায় যাবো তুমি থাকবা তুমি যদি কাজ দেই কহ আমি কিনা তোমার কোনো কাজ আমি বাসায় লিয়ে গেছি তো ওখানে বাগনাকে ফোন দিছি যেগুলোটা ব্যবসা করতাম গাজীপুর, তো বাগনা ফোন দিলাম যে না বাসা ঠিক কর আমি যে লোক লাইতেছি, দুই ঘন্টা আমি ওর লেট আর গাজীপুর গেলাম, গাজীপুর যে টঙ্গি বাসতলা ওখানে ওই পাশে এক বিল্ডিং এ বাসা ভাড়া নিল, যাওয়ার পর ওখানে নিয়ে আমি ওর রাখলাম, রাখার পর বলতেছে আমি কি কাজ করবো ওখানে কাজ, আমি তোমার কাজ দিই মনে তুমি আমাদের তো কিছুদিন থাকো রেস্টে থাকো তোমার কাজ কিছুদিন পর আমি দিমনি ঠিক করে দিমনি,
ওকে
তুমি এখানে থাকো তো তোমার কাজ কি
ফেলার
বাসা মতে ওদিকে বাসা ভাড়া কম গাজীপুরের দিকে দুই বোনের বাসা খেতলা বাড়ি,
তো আপনি এরকম একটা মেয়েকে ওখানে তুলছেন বাড়িওয়ালা কোনো সমস্যা করেনি বা জানেন
না সবাই জানতে জানতে যে দেখা দেয় জামাইবু আমাকে বাবাকে ডাক পাবে
মনটা আনতো না
সারাদিনে বাড়িতে থাকতো, শুধু আলাদাই করতাম ওই যে বাসায় আমি জিনিস কিনে দিতাম যেগুলো আমি বেচতাম বাবা গাজা বাসায় ওর কাছে দিতাম ওন থেকে বাগনা নিয়ে জায়গায় জায়গায় দিয়ে আমি বলতেছি বাসায় থাকেন রাত্রেবেলা আমি যাবো না তুমি থাকো না থাকেন, তো ওই দিনকে রাত্রেবেলা থাকলাম, থাকার পর দেখা যায় যে দুই বোন ছিল কোনো মেয়েটা ঘুমাইছিল তাই আর এরকম খালি, তো মেয়েটা ঘুমানোর অবস্থায় ওই ওইখানে শিয়া দিয়েছে, তো আমরা পরের রুমে গেলাম, তো রাত্রেবেলা সাথে থাকলাম, আমাদের এখানে যে অনৈতিক সম্পর্ক হয়েছে ওর সাথে উনি আমাকে বলছে থাকার কথা, তো ইয়ে মতে আমার হয়েছে, তো এইভাবে আমাদের ইয়ের মধ্যে ছয় মাসের মতো পার হয়ে যায়,
ছয় মাসের মতো মেয়েটা ওখানে ছিল এবং ছয় মাস আপনি তার সঙ্গে এই ধরনের অনৈতিক সম্পর্ক ছিল, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে এখানে আবু বকর সিদ্দিক তার জীবনের অপ্রিয় সত্যগুলো বলতে যাচ্ছে, আমরা রাত একটার সময় আজকের জীবনের অপ্রিয় সত্যতে একেবারে শেষ ভাগে ফিরে আসব, আর ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2, ওখানে গেলে আপনারা ওকে দেখতে পাবেন, আমরা ফিরে আসছি ঠিক রাত একটায়, সময় রাত একটা, প্রিয় শ্রোতা আবু বকর সিদ্দিক, তার কাছে আমি আবার দিচ্ছি জীবন তখন
তো প্রথম মধ্যে আগে আমাকে ফোন দিছে, ফোনটা বলতে আসেন বাসা, তার মাঝখান দিয়ে আগে আমি কোনোদিন বাসা যাইনি। ব্যবসা করতেছে আমি কোনোদিন যাই না, যা টাকা পয়সা হিসেব করতে আমি দেখছি কি এই আট মাস বোঝা মাস দিলে আট মাস এর মাসে থাকে, চার ছ মাসের ব্যবসার মধ্যে আমার দেওয়া যায় প্রায় নয় লাখ টাকার মতো কাছ হয়ে গেছে। বিশেষ আমি বাড়িতেও কেউ জানে না, আমার ফ্যামিলি কেউ জানে না, চিন্তা ভাবনা চলো এদিকে একটা জায়গা দেখছিলাম ধানমন্ডির দিকে, আমার জায়গাটা কিনার ইচ্ছা ছিল, কিন্তু এলাকায় আমি থাকবো না, এলাকা সবার কাছে বদনাম হয়, এলাকা থাকলে কি ভালো জানো, দাদা এলাকার মধ্যে যাই একটু নিন যা একটু নরম পায় তাহলে যাইতে ধরে, কিছু কিছু মাতা আছে বড় লোক তারা কি সবার এই আমার দিকে তুমি বেশি খেত, কিন্তু এলাকায় আগে খারাপ কাজ করছি যে আগের দিয়ে চিন্তা ভাবনা করতে হয় না, কারণ মানুষের পরিবর্তন হয়েছে এখন ভালো হয়েছি, কিন্তু তারা তা তো বিশ্বাস করে না, খেয়ে দেওয়া যে আমার লোক হেমন হয়ে যাবে, তো আমি চিন্তা ভাবনা করলাম যে বাড়িতে আর যাওয়া লাভ নাই, তো বাড়িতে থাকবো কি হবে, সারা বছর কাজ করতে হবে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ, তো আমি এদিকে থাকি। আমি এদিকে একটা জায়গা দেখছিলাম, সেই জায়গা তখন আমার নয় লাখ টাকা ক্যাশ, আরো দেওয়া যায় কিছু পার্টি কুটুবির কাছে টাকা পয়সা পাবো,
নয় লাখ টাকা তখন আপনার ক্যাশ
ক্যাশ।
পাঁচজন
পোলাবেন ব্যবসা করতাম প্রতিদিন ভালো সে,
কোথা থেকে আনতেনি মাল?
আমি এই মাল গেলাম আমি ডাইরেক্ট চিটাগাং থেকে আর টেকনাথ থেকে,
ডাইরেক্ট ওখান থেকে নিয়ে আসতেন? আপনি যেতেন নাকি?
আমি যেতাম।
আপনি যেতেন, কি করতেন এই প্রসেস একটু শুনি তো,
আমি বাসের মধ্যে দেখা যায় পকেটে গিয়ে নিয়ে আসতাম, কারণ আমাকে কোনো সময় পুলিশ মিলে চেক করে না, যে কোনো সময় করতাম, কারণ পুলিশ আমার ওই যে পায়ের দিকে চাইয়া কোনো সময় পায়ে যে একটু সমস্যা, সেখানে পুলিশ আমার কোনো সময় চেক করতো না, আমি তো চেহারার মধ্যে এমন কোনো সাপ নাই, একটা পুলিশে ধরে মানুষের চেহারা দেখলে চেহারার মধ্যে এই খারাপ সাপ থাকে বা একটা ই দেখা যায় খারাপ দেখা যায়, নাম করছে আমার মধ্যে এমনই নেই, আর কোনো সময় পুলিশ আটকায় নাই গা এদিক দিয়ে আছি, তো আমার চিন্তা যে পুলিশ আমার আটকাবো না, মধ্যে কিছুদিন পরে যখন একবার আমার চেক পুলিশ ধরছিল, যে সময় চিটাগাং থেকে আমি ট্রেনে উঠতে ওঠানোর আগে ট্রেন স্টেশন হয়ে যায় একবার পুলিশে ধরছিল, তারপর বলতেছে যে এদিকে আসো তোমার চেক করুন, চেক করবো বলতেছে, আমি চিন্তা করলাম চেক করবো, চেক করলে তো ধরা খাই যাই, আমি প্রস্তুতি নিয়ে রাখছি দিন আমি দৌড় দিন, আমার এই চিন্তা ভাবনা দিন আমি দৌড় দিয়ে যাবোগা, দৌড়াটা আগে ট্রেনে উঠে যাবো, ট্রেন সামনে না টাইম হয়ে গেছে গা, যেদিন যে ট্রেনে ঘন্টা দিছে আমি সামনে আস্তে আস্তে গেছি, চেক করবেন আমি মানি দিয়ে দেবো টিকিট ছুনে শুধু পঞ্চাশ টাকা, তাই আমি আসতে গিয়ে মানি দত্ত ভাইকে দিলাম, গেলাম না স্যার চেক করেন, এমনকি চেক করুন করবে আমি সামনে গেলাম কিনবেন আমার পুরো শরীর চেক করবে, তো যখন আমি মানি দত্তটা দিলাম তখন আর কি করলো, যে বললো যে না যাও তুমি, তখন হাইট দিয়ে দিয়েছি, আমি চিন্তা করছি মানি দত্ত হাতে দিয়ে আমি দৌড় দিন আল্লাহ গুল্লি গুল্লি করবো আর যাই করবো, আমার চিন্তা ভাবনা দেখি ওনাকে মানি ব্যাগ দিয়ে দেবো না, মনে হচ্ছে যে না তোর কাছে কিছু নাই গা, তোর হাইট ব্যাগ দিয়ে দিল, পরে চেক করতে মানি ব্যাগ পঞ্চাশ টাকা আছে তো আমার দিয়ে দিল, দিয়ে করতে যাও যাও গা, তো তখন থেকে আমার মনে একটা সন্দেহ ঢুকলো যে না দিকে তো আর যাও যাবো না, তুই সব সঙ্গে যাই আহি প্রতি সপ্তাহে তুলে ইয়ে নজর করে দিন গা, তো আমার জিজ্ঞাসা কে লেগাইছে ওইদিকে আমি ঘুরতে আসি, তো আমি ওখান থেকে আইসা বললাম, আইসা বলার পরে এরপর থেকে সব পার্টিগণ ফোনটা বললাম যে আমার যদি জিনিস দেওয়া যান তাহলে আমি বিক্রি করবো, আমি ওখান থেকে আনতে পারবো না, ওরা হ্যাঁ ভাই ওখান থেকে লোকজন দিয়ে পাঠাইতো, আমরা এখানে দেওয়া যেত গাজীপুর এসে, যে এখান থেকে এই যে আমার বাসা দেখা দিছিলাম চিনে দিছিলাম, তো এখানে বাসার নিচে ফোন দিত আমার, আমি ওর বাইকনাকে পাঠাইতাম, ওরা ওখান থেকে লেয়া যেত, তো এখান থেকে লেয়া যেত আমি আর যেতাম না ওইখান থেকে, আমি এখানে বসে বসেই করতাম, আমার দেখা যায় চিন্তা ভাবনা প্রথম মজার দিন আমি চিন্তা করলাম যে বাসায় ফোন দিছে ওই ফোনটা বলতেছে বাসায় হোক বাসায় গেছি যা বলতে দেখলাম হিসাব দেখলাম খাতার মধ্যে লিস্টের মধ্যে দেখলাম কারণ আমি যা জিনিস আনি সব খাতা লেখা ছিল যাবো কোনটা কয় টাকা বিক্রি হয় কয় টাকা লাভ হয় সবই লেখা থাকে কারণ 45 টাকার জিনিস আমি 150 টাকা ব্যস্ত আছি আমার পোলাম এনে দিচ্ছে শুধু যে দৈনিক 200 টাকা 150 টাকা যা দিয়ে দিই এর দিয়ে খুশি খাওয়ান বাসায় খায় তা আমি চিন্তা করি আমার পায়ে দিচ্ছে 60 টাকা 70 টাকা থাকতে জায়গা আর বেশি থাকে
আমাকে
ফোনটা বলছিল বাসায় গেছি বাসায় যাই হিসাব কিতাব দেখলাম আমার 8-9 লাখ টাকার মতো হয়েছে তো এখানে দেখা করলো আমি বলতেছি এক মাস ব্যবসা করি এই এক মাস করলে প্রথম মজার দিন গেছি এক মাস ব্যবসা করলে তো আমার যা কিছু টাকা পয়সা হয় এর দাদা হাজার তোমার মায় এলাকা ভবিষ্যৎ করে তুমি যত যাইবা আমার বসে এর আগে আমার আমার একটা ভিসা কথা বলছি আর ভিসা পাঠাতে আছে আমি আমার টাকা দিন 3 লাখ আমি বাইরে যামুগা যতদিন আমি রাখছি তো আমি বলছিলাম যে দাও তোমার যে কয় টাকা লাগে তুমি লিয়ে যাওগা এই টাকাটা আমি কি করবো আমি শুধু ওই জায়গা দেখছি জায়গা ওই টাকাটা কারণ বোঝা এক মাস যদি ব্যবসা করতাম আমার এক মাস আরো 4-5 লাখ টাকা মতো আইতো
শুনে
শুনে এই যে সিজন ব্যবসা ধুমধাম একটা চলছে চাহিদা বেশি যে জিনিস 150 টাকা জিনিস 250 টাকা 300 টাকা বেশি তো আমি কি করলাম প্রথম হাজার দিন দেখা বাসা থেকে হিসাব কিতাব দেখে বললাম আমি বললাম যে তোমার বিশাল আমার ফোন দিও যদি কারে বিশাল আমার কাছে পাঠাও আমার লোকজন আছে একটা দেখা কিনা অরিজিনাল বিশাল না ডুপ্লিকেট এসব দেখে আমি ওনার টেরা দিয়ে দিন বিশাল কে দিন তুমি যেহেতু বাইরে যাই বাগা আর নাই আর কি বাবা আমার এক বোন আছে ওর কাছে দিয়ে দিন কারণ ছোট বাচ্চা লেটে যেতে হবো না তো এই কথা বলার পর আমি বললাম ঠিক আছে তুমি যেহেতু যাই বাগা তোমার তো আমি রাখবো না তোমার তোমার বাড়িতে নিতে পারবো না জিগেলে কি বলবো কোন জায়গায় মায়া বাপ মা কে তুমি বলতে পারো না তো রাগ করে আছে বলো না বাপ মা কে পরিচয় দাও না শুধু বাড়ির নাম বলো চাঁদপুর তো আমি বললাম ঠিক আছে তো আমি সেই দিনকে বাসার থেকে চলে আসি আসার পরে আমি আবার মাঝখানটা বলছি আমরা বলছিলাম সবাই বলছি যে না যে তোমার জায়গা 13 পয়সা হয়ে যাবো কাপড় দাম আছে জায়গার দাম 11 লাখ টাকা তা বাদ বাকি যা টাকাটা উনি তো 9 লাখ আছে আমি 5-4-5 লাখ টাকা বিক্রি হলে এখানটা দেখা যায় আমার 14-15 লাখ টাকা হয়ে যাবো জায়গা 11 লাখ টাকা থাকবো 4 লাখ টাকা পরে যদি আমি টাকা দিয়ে দিই 3 লাখ টাকা ওর লাগবে 3 লাখ টাকা দিয়ে দিলে আমার 1-2 লাখ টাকা থেকে যাবো গা তো 1-2 লাখ টাকাটা আমার যে 5 জন পোলাবাইন আছে যে কোনো আমি ব্যবসা করাই তখন চিন্তা ভাবনা করছিলাম সবাই একটা চার দোকান বা কিছু দিয়ে দিব আমি এগুলো সেরে দিন তখন আপনাকে ফোনটা বলছিলাম যে আমি এখানে আসতে চাই এগিয়ে তখন আসতে পারি নাই তো তখন তো চিন্তা ভাবনা করছিলাম যে সব কিছু সেরে দিব এখন তো গাড়ির কাজ ব্যবসা করবো না তো এদিকার মধ্যে অনেকে চিনে নামে অনেকে চিনে সিদ্দিক নামে অনেকে চিনে বাবা সিদ্দিক এক এক নামে চিনে তা আমি আর কি এলাকার মধ্যে খুব কম করতাম আমার আর সাইডে নারায়ণগঞ্জের দিকেও খুব কম করছি তো এইদিকে আমি বেশি করছি ঢাকার দিকে আইসি অল্প কদিন দিয়ে ঢাকা থাকি অল্প কদিন দিয়ে কিন্তু অল্প কদিন দিয়ে বহুত কিছু পর 22,000 দিন ওই আমাকে ফোন দিছে ফোনটা বলতেছি আমার বিশেষ অবস্থা আমার টাকা লাগবে
কি মেয়েটার নাম কি ছিল
মেয়েটার নাম ছিল সুমাইয়া আমি কালকে আসি কালকে এসে তোমার টাকা পয়সা দিই এই টাকা পয়সা দিই আমি দিনকে আমি জিনিস আনতে যাবো যেসব বেশি এগুলো আনতে যাবো 22,000 দিন যাবো আইনে দাদা ওই চান্দাতে যা বেশি ওই একদিনে 2-3 লাখ টাকা পড়বো যদি আমাকে সেল দিতে পারি আমি এদিনকে যাবো এই চিন্তা ভাবনা করে আমি বললাম ঠিক আছে কালকে আমি সকালবেলা আইতাছি কাজ কাম আজকে শেষ হয়ে যাবো কালকে সকালবেলা তোমার টাকা আমি দিনি আর তুমি বিশাল আর লোকের বললো কালকে সকালবেলা আসতে বিশাল আমি দেখালো এ কথা বলার পর ওটা সেটা আবার 22,000 দিন সকালবেলা কত হয়েছে তো আমি সেদিন আর দুপুরবেলা দেখা যায় কাজকর্ম চালু চালু শেষ করছি আমি সন্ধ্যা পরে বাড়িতে চলে যাবো ওনার সাথে কথাবার্তা বলবো তো আমি যে গেছিলাম সন্ধ্যাবেলা 22,000 দিন ইত্যাদি করতে বলছি তো এই মধ্যে আমি আমাকে ফোন দিছে ইত্যাদির সময় আমাকে ফোন দিচ্ছে ওনার সাথে কিন্তু আমার সকালবেলা কথা হয়েছে ইত্যাদি আমি আমাকে ফোন দিছে আমাকে বাড়ি এলাম যে বাড়িতে বাবা থাকতো বাড়ি এলাম আমার ফোনটা বলতেছে দীক্ষা গা তো কাকি তো নাই যা বললাম কাকি নাই মানে তো বাসায় আমি সকালবেলা ফোন দিলাম না কয় না কাকি তো বাসায় নাই যা ঘর দিয়ে সুখে সুখে সব খোলা যদি আমার সুখে টাকা পয়সা সব কিছু ওর কাছে কারণ ওই বিশ্বাস করে আমি রাখছি
কত টাকা রেখেছিল
তো ওই যে সঙ্গে 22,000 বন্টি আমার টেকাইছে 12 লাখ টাকার মতো প্লেন প্রথম মতো হিসাব করেছে 9 লাখ এরপরে 22,000 বন্টি একদিনে 3 লাখ টাকার মতো
এই সমস্ত টাকা ওই মেয়েটার কাছে রেখেছে
সবই বাসায় থাকতো অনন্ত কথা সে কথা আমার চিন্তা আমি আবার এরপর দিন যাবো সেদিন গেলে আবার জিনিস কোথায় না দিলে এই বোঝা 4 লাখ পন্টি বেচবো মানে ঈদের দিন পন্টি বেচবো তখন তার 12-13 লাখ টাকা ঈদ পন্টি বেচলেন দাও কি চাইলে ওই একবার ছেড়ে দিন সবার টাকা পয়সা দিয়ে আমি একবার ছেড়ে দিন,
ছেড়ে দিবেন আপনি
জায়গাটা?
কিন্তু
সেটা চিন্তাটা ছিল কেন, কারণ নানান চাপের মধ্যে পড়ে গেছে, চিন্তা করি যে না এই কাজ করা তো ভালো না,
সবসময় মাথায় কাজ হয়,
সবসময় মাথায় একটা জিনিস কাজ করতো জিনিসটা ছেড়ে দিন জিনিসটা ভালো না, আবার মাঝে যে বিপদে পড়লে আবার যেটা আমি কাজের মধ্যে, তো আমি চিন্তা করলাম একবার ছেড়ে দিন, তো জায়গাটা কিনে নিলে আমি একবার ছেড়ে দিন।
জায়গা কিনবেন কোন জায়গা?
এই ধানমন্ডির দিকে যে জায়গাটা দেখছিলাম,
ধানমন্ডির ওখানে কি জায়গা?
এই যে কাপ পলট দেখছিলাম জায়গা, সেটা আমি কিনবো আর কি, বাড়ি তুমি বলছিলাম দোকান আছে, দোকানের কি বাইরে যাবো জায়গা দিচ্ছে।
আচ্ছা,
এবার জায়গার দাম কইছিল 16 লাখ টাকার কথা বলছিল, বলতে বলতে 11 লাখ টাকা কিন্তু আর কি রাজি হয়েছে।
কতটুকু জায়গা মানে একদম পরিমাণ খুব কম?
পরিমাণ খুব কম, আর কি একটা ছোটখাটো একটা আগুন তুলুন যাইব, জায়গা ছোট, আমি চিন্তা করলাম যাই হোক যদি তুলতে পারি আমি এবছর ব্যবসা সেবা দিলে যদি আমি বিল্ডিং তুলি, দুতলা করলে আমার নিচতলা যদি আমি বেশি মানুষ তো নাই থাকবো, শুধু আমি একলা
আমি
দেখছি বেটা বলছে বাইরে চলে যাবো গা, জায়গা যোগাযোগ ইচ্ছা আর তুমি জায়গার মধ্যে আর কি সংসার বলো তো তুমি থাকা সম্ভব না, তুমি কিন্তু লাগবো তাকে কুকুর আছে। জায়গার দাম বাড়ছে, যে মাঠটা ছিল এদিকে রাস্তা ছিল কাঁচা, মানে ভিতর সাইড তো মানে কাঁচা সাইড তো দুটা পাকা পোকা ই করছে খুব ভালো মন্দা গ্রহণের পরে এখন যারা উন্নত হয়েছে, তাই তো আমি হেলো আবার কত চাল এক বছর আগে জায়গা বেচা লাগবো, তখন এত উন্নত ছিল না, তো বলছে আমি বলছি যে মাঝখানটা বলছে যে জায়গার দাম বাড়াইবো, তুমি আরো যে লোক পাইছে বেশি দাম বেচা লাগবে, আমি কইছি তুমি একাই আপনার মাল্লা কথা কইছেন না, আপনার লোক আমার লোক অতটা কইছে না, কবি আমার কথা চাইছে যে তুমি আহো চাইলে আহো, আমি বললাম দিন আমি চান্নাইতে দিন, আমি ঠিক চান্নাইতে দিনে সন্ধ্যা হোক আর রাত্রি হোক আমি আইয়া সেদিনকে আপনার টাকা দিয়ে জায়গার জন্য যা আছে কাগজপত্র আমি বুঝে নেব, এই কথা বলা বাই সুজা দিদি যে বাড়িওয়ালায় আমার ফোনটা বলতে আছে দিকটা কাকি তো নাই, আমি বললাম কি কর আমি যদি সকালবেলা ফোন দিলাম তো বাসায় কয় না সুগেশ মুকেশ কলা একটা চিঠি, ওই চিঠিটা পড়তে গেলাম, ওই চিঠি কিন্তু লেখা আছে লেখা শুয়ে গেছে যে আমি দেশের বাইরে যেতেছি গা, তো যদি পারো মাফ করে দিই আমার ক্ষমা করে দিই, কিন্তু আমি বলতে পারলাম না আমি চলে যেতেছি গা, আমি যখন ফোন দিছে একদম ঠিক ইকটা ইট্টে নেই, তখন আমি কারখানায় ছিলাম, তো আমার ওখানে আরেকজন ছেলে ছিল আরেকজন মহিলা এই কাজ করতো, কি ভাবি ভাবি বলতাম যে মহিলা আর কি বলক মেয়ে বলক চালা তুই মালের সুতা মুঠা বাঁচতো আর আমরা তো মাছ সিলাইতাম, তো আমার তিনজনে ইফতারি করতে গেছি এই মধ্যে ফোন দিয়ে কথা বলে, তখন আমি একবার ইফতারি ছিল কানতে কানতে আর কি ইফতারি উঠতে গেছি, তখন মুড়ি আমি মুখে দিতে উঠতে গেছি কিন্তু কি করলো আমার সব সাধন আমার কি মাটি হয়ে গেল, তুমি আমার কি শুনালো, বললাম চিনতে দেবিতে এই লেখা, আমি আমার ফোন কাটতে দিয়া আমি আর কি কানতে কানতে ই হয়ে গেছি, তো আমি ওখান থেকে আমি খুব কম মানুষকে জানাইছি শুধু কারখানা যাওয়া আসলে এবার শুনছি, তখন আর আমি বাসুদু যখন যাবো গা তার আগে আমি ওনাদের ই বোঝার দিন 18 বোঝার দিনে ওনাকে মার্কেটিং করে দিছি মায়ের লেগা ওনার লেগা, তখন এই বসুন্দর থেকে যা মার্কেটিং করছে, তো আমি বলছি কিন্তু বাইরে যাওয়ার আগে যা যা লাগে আমি কিনে দিন, কারণ যেতে যেতে তোমার বিষয় যেতে চান না তুমি যেতে দিয়ে পরে আমার কোথায় সেই দেওয়ার সাথে পরে যাইবো, তো আমার সে চিন্তা একটু বিশ্বাস এতদিন রাখছি কোন সময় এইসব করে নাই গা, তো সে আমার কিন্তু ইডিয়া চলে গেছে গা, তারপর থেকে মোবাইল বন্ধ
সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে,
তারপর থেকে মোবাইল মোবাইল বন্ধ, তো এখন আমি মাঝখানে চিন্তা ভাবনা করছিলাম এই যে ঈদ দিন কাটাইলাম আমার কেমন জিনিস লাগছে মায়াটা কিন্তু ডাক দিত, তা আমার চিন্তা জিনে থাকো মায়াটা তো কোনো জায়গায় রাইখা দেবো, আর যদি মায়াটা কোনো জায়গায় রাইখা না যায় কোনো জায়গায় হালাই শুয়া যায় আসলে আমি জানি না যে না ভাই আসে না ভাই কে আসে, বলছে ভাই বোন আছে বোনের কাছে রাইখা যাবো, তবে জিন আছে কোনে আছে আমি কিছু জানি না, তো একটাই অনুরোধ আছে ওর কাছে জিনে যাও, আমি চিন্তা ভাবনা করছিলাম মায়াটার লেগা মায়াটা যে ভালো কোনো জায়গায় রাইখা যাবে, এখন না এটা কই আছে বলতে পারি না, উইও কই আছে সব বলতে পারি না। তো এই যে
কিছু গত রমজানের,
না গত রমজানে, এই রমজানে,
এই তো মানে আমাদের তো গতই হয়ে গেল, এই রমজানের ঈদ রাতের আগের ঘটনা, আগের রাতের ঘটনা, তার মানে এটা খুব সম্প্রতি হয়েছে এবং খুবই সম্প্রতি। এরপরে আপনার অবস্থা কি? আপনি কি এখন ওই ব্যবসার মধ্যে আছেন নাকি এখান থেকে বের হয়ে?
এখন বের হয়ে গেছি।
কেন বের হয়েছেন?
দেখছি যে না, আগে দিন একটা দিন চিন্তা করতাম যে মাঝে মাঝে যখন আগে জুয়া খেলতাম, জুয়া খেলে যেই ক টাকা পেতাম ওই টাকা দিনতেই যাই তো টাকা হিসাব পেতাম না। তো এইটা দেখলাম আমি যে না, এই টাকা আমি কামাইলাম যে লাইন দিয়ে, এই লাইন দিয়ে গেল হয়েছে, তোমার কোনো লাভ হলো না।
ফাইন, আপনার একটা শিক্ষা হয়েছে। আপনি যে ড্রাগ গুলো নিতেন এখনো কি সে ড্রাগ নেন?
না না, আমাদের সবাই আমাকে সিম এই বন্ধ করে দিছি, আমাদের সবাই সম্ভব না।
আপনি নিজে যে আপনি বলছেন যে আপনি ইয়াবা নিতেন, আপনি গাঁজা খেতেন, এগুলো করেন এখন?
না না,
এগুলো বন্ধ করে দিয়েছি,
বন্ধ করে দিয়েছি। শুধু সিগারেট একটু দিয়ে আসি,
শুধু সিগারেট খান। সিগারেটটাও তো শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর, এটা কবে ছাড়বেন?
এটাই যে আস্তে আস্তে কমাই দিতেছি সব দিন যেমন ছাড়া দিচ্ছি।
আপনার এখন কিভাবে চলে মানে সংসার? আপনি আপনি কিভাবে
করেন কাজের মধ্যে?
কি কি করেন আপনি?
এই যে সেলাই কাজ,
সেলাই কাজ এখনো করে যাচ্ছি। ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকের আবু বকর সিদ্দিকের জীবনের অপ্রিয় সত্য। আপনার বয়স বর্তমানে কত? আপনি প্রথমে যেমন বলছিলেন 23 বছর। 23 বছরের জীবনে আপনি যে শিক্ষা পেয়েছেন সেই শিক্ষা থেকে আপনার লিসনারদেরকে কি বলার আছে সেটা আমরা পরে জানবো। তবে তার আগে আমাদের এই মুহূর্তে যিনি এক্সপার্ট প্যানেল থেকে বরাবরই আমাদের সঙ্গে থাকেন ডক্টর তাজুল ইসলাম, তার মুখোমুখি একটু হতে চাই। ডক্টর তাজুল ইসলাম, একটা কথা আছে, আত্মপলব্ধি সবচেয়ে বড় উপলব্ধি, সবচেয়ে বড় জ্ঞান, ওটা তো ওর হয়েছে। আর ওর যে রাস্তা, ওর যে পথে বিপথে যাওয়া, সবকিছু মিলিয়ে আপনার কি বলার আছে? এবং এখান থেকে আপনার কতটুকু মনে হয় যে ও তো বয়স মাত্র 23, ও ভবিষ্যতে আবার ইউটার্ন নিতে পারে কিনা, আবার সেই জায়গাটায় চলে যেতে পারে কিনা, এবং না যাওয়ার জন্য ওর কি করতে হবে?
প্রথমে আমি যা বলে সবগুলো অনুষ্ঠানের অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকের অতিথি যিনি আবু বকর সিদ্দিকী, ওনার কাহিনীতে আমরা যা দেখতে পাচ্ছি যে প্রথম পঞ্চম শ্রেণীতে পড়া অবস্থায় একটা মেয়ের ওর না কোনোভাবে তার গায়ে লেগে যায়, কিন্তু মেয়েটা তার নামে ইচ্ছে করে হোক বা আমরা কিছু জানতে দিতে পারছি না সত্ত্বেই হোক, সে টিচারের কাছে অভিযোগ করে এবং টিচার তাকে এই জন্য ব্যাখ্যাটা করে। একটা প্রশ্ন তাদের যাচ্ছে, দ্বিতীয় অন্যায় সে যখন মেয়েটা গায়ে লেগেছে কিনা বা লাগলো, এটা প্রথম প্রথম অপরাধ হিসাবে এটা সে ক্ষমা করতে পারছে কিনা। আমাদের দেশে এখনো কিন্তু আমরা টিচারদের এই মানে ব্যাগ টাকা দিয়ে মানে পিটিয়ে শাসন করার পদ্ধতিটা এখনো লক্ষ্য করা যাচ্ছে। অথচ সরকারের আইনও করা আছে এবং আমরা মনোবিত্ত আমরা সবসময় বলে এসেছি যে ছোট শিশুদের বা ছাত্রছাত্রীদের কখনই ব্যাখ্যাঘাত করে বা অন্যভাবে দৈহিকভাবে নির্যাতন করে শাস্তি দেওয়া যাবে না, কিন্তু এখানে কিন্তু তার ব্যাখ্যা হয়ে গেছে। দৈহিকভাবে শাস্তি দিলে যেটা হয়, অল্প বয়সে ছেলে বা মেয়েরা অত্যন্ত তিক্ত এবং ক্ষুদ্র হয়ে পড়ে এবং যখন তারপরে তাদের ভিতরে যে বড়দের মুরব্বীদের মান্য করা বা তাদেরকে সম্মান করা সেই বোধটা থাকে না। আর আবু বকর সিদ্দিকীর ক্ষেত্রে মনে হচ্ছে ওর পার্সোনালিটি ভিতরে আমরা বলি টেম্পারামেন্ট, ওর মন মেজাজটাই কিন্তু একটু উগ্র টাইপের, ও একটু একপ্রকার টাইপের ছেলে। কারণ প্রতিটি ক্ষেত্রেই দেখা গেছে যখনই সে কারো কাছ থেকে কোনো প্রতিবাদ প্রতিরোধ পেয়েছে বা তাকে কোনো রকমের শাখাই সেই বা ইয়া করেছে, তখনই কিন্তু সে আরো উল্টা গাজারা দিয়ে আরো তার দিয়ে আরো দ্বিগুণ সে অপরাধ তার বেশি করে ফেলেছে। তাতে বোঝা যায় যে তার তার টেম্পারামেন্ট বা তার মন মেজাজের ভিতরে কিছু নেতিবাচক বৈশিষ্ট্য ছোটবেলা কি ছিল, তার এই যে বৈশিষ্ট্যটা ছিল সেটা কিন্তু পরবর্তীতে বোঝা যায়। সে বড় এরপর থেকে স্কুল ছেড়ে দিয়ে চলে গেছে, ঢাকা পেয়েছে, বড় ভাই দর্জি যা এখানে কাজ করতো সেই সিগারেট খেতো, মা তার নিজের আপন মা তাকে একদিন যখন দেখে যে সে সিগারেট খাচ্ছে এবং তাকে ভালো করার জন্য সে তার বড় ভাই দেখে হয়তো বলছে আশেপাশের ভাই দেখে বলছে যে তাকে একটু দিয়ে যাও, কিন্তু তাকে সে বুঝাতে দিয়ে হয়তো তারা তাকে একটু শাসনের মতন কিছু বলেছে, এতে সে আরো বেশি চিত্র হয়ে গেছে, আমাকে শাসন করবা, আমাকে ইয়া করবা। এই যে তার চরিত্রের ভিতরে, তার এই যে মন মেজাজের ভিতরে, টেম্পারামেন্টের ভিতরে যে এই যে মানে রুক্ষতা বা উগ্রতা, এটার কারণে সে আরো বেশি সিগারেট খাওয়া শুরু করলো এবং এক সময় সে সিগারেট খাইতে খাইতে সে গাঁজা খাওয়া শুরু করলো, তারপরে প্রতিকালা যাওয়া শুরু করলো। অর্থাৎ আসলে পাপ একসঙ্গে শুরু করলে পাপ একা একা আর কি আছে না, আমরা এর আগের অনেক অনুষ্ঠান করে দেখেছি, হ্যাঁ, যারা খারাপ কাজে একবার লিপ্ত হয় বা জড়িত পড়ে তারা সব ধরনের অপরাধে লিপ্ত, বিশেষ করে যৌন অপরাধ এবং অন্যান্য অপরাধ আর মাদকাসক্তি, এগুলো একসঙ্গে একই সূত্রে কাটে, আমরা সব অপরাধী এটা টিকাই দেখতে পাচ্ছি। এই যে মনোবৃত্তি, আমরা কিন্তু আমাদের বেসিক যে টেম্পারামেন্ট মন মেজাজের যে বৈশিষ্ট্য সেখানে কিন্তু আমরা অনেক কিছু সহনশীলতা পরমসহিষ্ণুতা বা ধৈর্য সহকারে অনেক কিছু বুঝে নিয়ে মেনে নিয়ে সমাজের এগুলি মেনে নিয়ে আমরা চলি, কিন্তু কারো কারো ক্ষেত্রে ব্যক্তিত্বের বা মন মেজাজের বৈশিষ্ট্যের কারণে তারা উগ্রতা বা প্রকাশ করে থাকে। এরপর সে গাঁজার ব্যবসা করতেছে, ইয়াবার ব্যবসা করতেছে, অনেক কিছু করতেছে, দেখেন যে পাপের কারণে সে কি করলো এক মহিলার কাছে সে হাত পর্যন্ত ধরা দিল। আমি এর আগে অনেকগুলি অনুষ্ঠান আমি বলেছি, আমার দেখেছি যে আসলে শেষ পর্যন্ত এই সমাজ তাদেরকে প্রতিরোধ করতে না পারলো, নীতি নৈতিকতা ধর্ম তাদেরকে শিক্ষা দিতে না পারলো, শেষ পর্যন্ত তাদের মতন আরেকজন অপরাধী তাদেরকে এমনভাবে মানে সাহায্য করে, এমনভাবে তাদের সংসার করে, এমনভাবে তাকে আহত করে যে তারা শেষ পর্যন্ত ওই শাস্তিটা ঠিকই পেয়ে যায়। হ্যাঁ, এই ক্ষেত্রে হয়তো কত বড় শাস্তি সেটা পায়নি, কিন্তু মহিলা তাকে ব্ল্যাকমেইল করেছিল, মহিলাকে নিয়ে এক মানে মিথ্যা পরিচয় দিয়ে বউ পরিচয় দিয়েছে, অসামাজিক কাজ করতেছিল, আর সব টাকা পয়সা মহিলার কাছে জমা দিয়েছিল এবং এক সময় মহিলা সব টাকা পয়সা নিয়ে বেগে চলে গেছে। একদিকে এটা একজনের শাস্তি তার এবং শাস্তি তার জন্য পাইপও অনেকে ছিল বা বলা যায় চোরের উপর বাদ পাই যেটা আমরা বলি সেই মহিলা কেটে চলে গেছে। এবং এই কারণেই হয়তো বুঝতে পারছি যে আমি যে অন্যায় করছি, আমি যে ভুল করছি, এত টাকা পয়সা কামাইলাম বা উপার্জন করলাম, আমি যেভাবে মানে মানুষকে ঠকাইছি আমাকে আরেকজনে ঠকাইছে। এখন এখন আমরা যা দেখতে পাচ্ছি আবু বকর সিদ্দিকী তার অনেকটা আত্মজ্ঞান ফিরে এসেছে, নিজেকে এখন আবার পরিবর্তনের চেষ্টা করতেছে, ফলে আমাদের ভালো লাগলো, আমরা তাকে সাধুবাদ জানাই। কিন্তু এ কথাটা আমি বলতে চাচ্ছি যে মাদকাসক্তি বলেন বা প্রতিকালে যাওয়া বলেন, যৌন অপরাধ বলেন বা অন্যান্য যে সব ধরনের অসামাজিক অপরাধ বা যেগুলি আছে, যারা এই জগতে চলে যায় যেটা অন্ধকার জগৎ, এই জগৎ থেকে বেরিয়ে থাকা অনেকটা কঠিন। তবে আমরা নিরাশার কথা বলবো না, আমরা বলবো যে হ্যাঁ আমরা কিন্তু এই সমাজের মানুষ, মাত্র অল্প কিছু সংখ্যক মানুষ এই অন্ধকার পথে বা খারাপ পথে চলে যায়, তারা আসতে পারে না। আমরা যদি সমাজ যদি যে সমাজই কিন্তু দায়ী তাদের ক্ষেত্রে, পরিবার সমাজ অনেকটাই দায়ী তাদের ক্ষেত্রে এই পথে না ক্ষেত্রে, আবার আমরা সমাজ আবার তাদেরকে ফিরিয়ে আনতে পারি, তবে এর জন্য তাকে অনেক দৃঢ় মনোভাব নিতে হবে এবং উইল পাওয়ার যেটাকে মানে ইচ্ছা শক্তিটাকে বাড়াতে হবে। কারণ খারাপ কাজ এবং খারাপ প্রবণতাগুলি এটা একটা মানে আত্মস্থ হয়ে যায়, এটা কিন্তু সহজেই আসা যায় না। সেই জন্য তাকে ভালো কাজ যদি ভালো হতে চায় তাহলে ভালো যে সমস্ত জীবনটা আছে, ভালো মানুষের সঙ্গে চলা, ভালো সমাজের সঙ্গে চলা, ভালো একটা পরিবার গঠন করা এবং ভালো একটা উপার্জনের পথ ব্যবস্থা নেওয়া এবং দৈনন্দিন জীবনযাপনে নৈতিক জীবনযাপনে আবার ফিরিয়ে আসা, এই সবকিছু যদি সে একসঙ্গে সব ভালো কাজে যদি আবার মানে জড়িয়ে যায় এবং নিয়োজিত করে চলতে পারে তাহলে তার পক্ষে ভালো হওয়া অসম্ভব ব্যাপার নয়।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই, এরপর আমরা আবারও ফিরে আসব রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। বেশ কিছু টেক্সট আমরা পড়তে চাই ফেসবুক, ইমেইল এবং এসএমএস থেকে। নীরব ভাইয়া, আবু বকর সিদ্দিকের কথা শুনলাম, মেজাজটা প্রচন্ড খারাপ হয়েছে পুরো স্টোরিটা শোনার সময়, কেননা আমরা সবাই জানি যে শিক্ষক আমাদের গুরুজন, আর সেই শিক্ষকের গায়ে এভাবে হাত তোলা এটা কোনোভাবেই মার্জনীয় অপরাধ নয়। মিরপুর থেকে শুভ লিখেছে, আমি কিন্তু শাহিনের পক্ষে, টিচার কেন সত্য মিথ্যা যাচাই না করে শাহিনের গায়ে হাত তুলল না, কিন্তু আমার মনে হয় না এই জায়গাটায় পক্ষে জিনিসগুলো সাপোর্ট করার আছে। মৃদুল চট্টগ্রাম থেকে লিখেছে, ভাইয়া যত খারাপ পথ আছে সেই পথে কি আসে শুধুমাত্র নিম্নবিত্ত শ্রেণীর মানুষ? অবশ্যই হবেই বা না কেন, তাদের তো প্রপার গাইড করার কেউ থাকে না। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। এই প্রশ্নের উত্তরটা আসলে আমার কাছে, যেভাবে আমি বলবো আমার অভিজ্ঞতার জায়গাটা থেকে, কনফ্লিক্টের জায়গাটিতে সমাজের একেবারে যদি আমরা তিন চারটা পাঁচটা স্তরে ভাগ করি মানুষজনকে, ইকোনমিক স্ট্যাটাস কিংবা সোশ্যাল স্ট্যাটাসের দিক থেকে, তাহলে আমরা বলবো যে নিম্নবিত্ত মানুষজন এরা অনেস্টির জায়গাটা থেকে, সারল্যের জায়গাটা থেকে খুব সহজেই স্বীকার করতে পারেন। আমাদের মতো যারা মধ্যবিত্ত পর্যায়ের মানুষ তারা অনেক বেশি আত্মসম্মান বা সেলফ সেন্ট্রিক হয়ে থাকে, তারা অনেকবার চিন্তা করে নিজের অপরাধ লাখো মানুষের সামনে বললে আমার সামাজিক প্রেস্টিজের জায়গাটি আসলে কোথায় গিয়ে দাঁড়াবে। সেই চিন্তাটি আসলে এতটাই বেশি প্রকট যে তারা অপরাধ করলেও তাদের সেই কনফেসের ব্যাপারটি সচরাচর খুব একটা চোখে পড়ে না। রাকিব ফার্মগেট থেকে লিখেছে, ভাইয়া শাহিনের গল্প শুনছি, সঙ্গদোষী মানুষ কতটা খারাপ হতে পারে তা আমরা শাহিনকে দেখে শিখতে পারি। জীবন ঢাকা থেকে লিখেছে, জীবনটাই ব্যর্থ হয়ে গেল, এত বছর বয়স হলো কিন্তু পড়া যাবে না, আপনাকে আমি কোনোভাবেই সমর্থন করছি না। নিলয় মিরপুর থেকে লিখেছে, ভাইয়া শাহিন আসলেই একটা বাজে ছেলে, তা না হলে সে বিয়ে না করে কারোর সাথে অবৈধভাবে থাকতে পারত না। এরকম অসংখ্য কমেন্টস এসছে। ওকে, আবু বকর সিদ্দিক, এই 23 বছরে আপনি যে ধরনের এক্সপিরিয়েন্স এর মুখোমুখি হলেন, আপনার কি বলার আছে?
আমার বলার মতো একটা কথা আছে, আমি যা ভুল করছি তাতে এখন ই পাইতেছি, এটা ভুলে পাচ্ছি তো মানুষ এককাল না এককাল পায়। তা আমার ভাগ্য ভালো আছে, আগে আগে পাই গেছি, আরো কিছুদিন যাইতো বা বয়স যদি মাঝামাঝি চলে যেত তখন যদি হইতো তখন আমি কোনো দিশা পাইতাম না। এখন গায়ে শক্তি আছে, কাজ করে খাইতে পারি, মাসে দেখা মিনিটে কাজ করলেও মাসে 15,000-16,000 টাকা কামাইতে পারি, আমার এটা শূন্য মতো চলে যায়। তো এখন আমার চিন্তা ভাবনা যে সব কিছু সেবা দিচ্ছি, আস্তে আস্তে শুধু সিগারেট আছে এটা সেবা দিব, এখন কমাই দিছি, সব কিছু সেবা দিতে দিতে পারি, তাহলে আমি ভালো হয়ে যাবো।
আপনি শ্রোতাদের কি বলতে চান? আপনি যে এখানে 8 মাসে 9 লাখ টাকা এবং তারও বেশি টাকা, প্রায় 12-13 লাখ টাকার মতো রোজগার করে ফেললেন, এই যে টাকাগুলো, এই টাকা এবং টাকা শেষ পর্যন্ত আরেকজন নিয়ে চলে যাওয়া, আপনার নিঃসন্দেহে কি বলার আছে? অবৈধ উপায় যে আপনি রোজগার করলেন,
আমি আমার বলার মতো একটা কথাই, যিনি ওনারা যিনি আমার মতো এমন ভুল না করে, এমন বিশ্বাস করে কাজে ই না করাটাই ভালো। আর এই কাজের দিকে যাওয়াটাই কি বোকা মানে, এই কাজের মধ্যে যত টাকায় কামাক, কেউ টাকা একদিকে না একদিকে জায়গা, এই টাকা থাকে না। তো শুধু একটা কথাই কই, যদি ওই হুইনা থাকে বা আমার কথা যদি শোনে, মেয়েটাকে যিনি সুখে রাখে আর যিনি থাকে ওই যা আমার চেক করুক, কোনো সমস্যা নেই, শুধু মেয়েটাকে ভালো জায়গায় যদি কোনো জায়গায় রাখে তাহলে আমি খুশি, আমার টেকা কুটি কোনো ই নেই, লোভ নেই।
ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আবু বকরের জীবনের অপ্রিয় সত্য। আমরা এ পর্যায়ে আমাদেরকে এই সপ্তাহে যারা মেইল এবং চিঠি পাঠিয়েছেন ছোট ছোট জীবনের ভুলগুলো স্বীকার করে, সেখান থেকে একটি মেইল বা চিঠি আমরা শুনব আর্চের রাজুর কাছ থেকে।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি শাকিল, ঢাকা থেকে লিখছি। ছোট হলেও যে কোনো অপরাধ, যে কোনো ভুল আসলে ছোট না, ছোট থেকে বড় কোনো ভুলের সৃষ্টি হয়। তবে হ্যাঁ, অন্যদের মতো মারামারি কিংবা সাংঘাতিক কিছু না, কিন্তু ছোট বলে এটাকে অবহেলাও করতে পারছি না। সেটা হচ্ছে সেদিন কলেজ থেকে ফেরার পথে কলা খেতে খেতে আসছিলাম বন্ধুরা সবাই মিলে, কলার খোসাগুলো রাস্তার মাঝখানে আমি ছুঁড়ে দিয়েছিলাম। খুব মজাই লাগছিল, যেন বন্ধুরা সবাই মিলে খেলা করছে, কে কত দূরে দিতে পারে রাস্তার মাঝখানে, তখন কিন্তু বেশ মজা লাগছিল। কিন্তু এখন মনে হচ্ছে যদি কেউ ওই খোসায় পড়ে যায়, যদি কারো হাত পা ভেঙে যায়, তাহলে তো আমি অপরাধী হয়ে থাকবো, সে কি আমাকে ক্ষমা করবে? এখন আমার মনে হচ্ছে যেটা করেছে আসলে সেটা করা উচিত হয়নি। আমার মতো হয়তো অনেকেই রয়েছেন যারা রাস্তার মাঝখানে বিভিন্ন খোসা ফেলেন, কিন্তু আমি চাইবো এই ভুলটা যেন আর কেউ না করেন। আমি চাইবো কলার খোসা কিংবা যে কোনো খোসা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট ডাস্টবিনে সবাই ফেলেন।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক ধন্যবাদ রাজু করে শোনাবার জন্য, এবং একশো ধন্যবাদ জানাই বন্ধু আপনাকে। আপনার এই উপলব্ধি সবসময় বলি, একজনের উপলব্ধি লাখ লাখ মানুষের উপলব্ধি হোক, আমরা যেন কেউ ওই ভুল পথে পা না মারাই। আজকের মতো পর্দা নামছে রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আমি আর জে কে বিয়া সাইন অফ করছি। তবে তার আগে আপনাদেরকে বলতে চাই, যে কোনো ভুলই তার একটা ব্যাকগ্রাউন্ড থাকে, যে কোনো অপরাধ তার একটা ব্যাকগ্রাউন্ড থাকে, এবং কোনো অপরাধী আজীবন অপরাধী নন। প্রত্যেকটি অপরাধীর মনেই কোমল মন, প্রত্যেকটি অপরাধের মনেই ভালো কিছু করার চিন্তা ভাবনা থাকে। একজন অপরাধীকে সব সময়ের জন্য ব্ল্যাকলিস্ট করে রাখা সেটা আমাদের জন্যই ভয়াবহ, কিন্তু একজন অপরাধীর যে প্রায়শ্চিত্ত সেটা থেকে আমরা যদি শিক্ষা নেই, তাহলে আমরা বলতে পারবো প্রিয় শ্রোতা জীবনটা অনেক বেশি সুন্দর। আমরা আজকের মতো শেষ করছি, আবারও আগামী রবিবার ঠিক রাত 11:20 আমি এবং আমার টিম মেম্বার যারা আছে সাউন্ডে মঞ্জুর হয়েছে, আর যে রাজু সহ আরো একজন বন্ধু আপনাকে স্বাগত জানাবো এই মঞ্চে, জিপিএসডির মঞ্চে। আরো একজন বন্ধু স্বীকার করবেন কি ভুল করেছিলেন, কেন করেছিলেন, এবং তার পরিণতি তার জীবনে কি হয়েছিল, যেটা শুনে আপনি যদি সতর্ক হন, তাহলেই আমরা বলতে পারবো আমাদের জিপিএসডি অর্থাৎ যাহা বলিব সত্য বলিব সাকসেস। শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে। সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে? আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।